শুনছেন সবসময় রেডিও ফুটবলের ফ্যাম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই। এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢোলটা ফ্রমে। এবং সত্যি দ্য নাইট কামস লাইভ উইথ ক্রামিং ফ্রম। অ্যান্ড আজকে বিভিন্ন জায়গাতেই আমি যে টেম্পারেচার আজকে সকালে দেখছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে টেম্পারেচার ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং এই শীতের রাতে আমার মনে হয় যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যারা ফোন শুনছেন তাদের একটা চমচমাট এপিসোড আমরা উপহার দিতে পারব। এবং আশা করব পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি আমাদেরকে লিখতে চান, যদি আমাদের ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আর যারা আমাদের সাথে ফেসবুক কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/www.facebook.com/phutafm.rasel অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, জানাতে পারেন আরো সব মানুষদের ভূতফেমের কথা। তো এই হচ্ছে মোটামুটি নিয়ম কানুন যা কিছু আছে। আমরা এখন ঘটনায় চলে যাব এবং আপনাদের আশা করছি যে পুরোটা সময় আনন্দ দিতে পারব। তো প্রথম যে ঘটনাটি সেটা একটা ইমেইল, এবং ইমেইলটা আমি পড়ছি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফ রাতুল লিখছি মুন্সিগঞ্জ থেকে। এক মাস আগে আমার এক আত্মীয়ের কাছে শোনা একটি ঘটনা আজ শেয়ার করতে যাচ্ছি। আত্মীয়টি গত মাসে আমাদের এখানে বেড়াতে এলে ভূত প্রেতের প্রসঙ্গে এক পর্যায়ে তিনি তার দাদার সাথে ঘটা একটি ঘটনা আমাকে বলেন। বলে থাকা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকার অনেক বিখ্যাত একটি ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। বেশ আগের কথা, 1960-62 মধ্যে একটা সময় হবে। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মাঝবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসলের মাঠে পাখিদের ভীষণ উপদ্রব, বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করাবেন। যেভাবে সেই কাজ, ঘর থেকে পুরনো একটা শার্ট আর লুঙ্গি এবং আরও কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে বসিয়েও দিলেন, ভালো ফলও পেলেন এটা করে। কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াই তার জন্য এক সময় এক বিশাল ভয় হয়ে দাঁড়াবে। প্রথম 7 দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8 দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মাঠে সেচ কাজের জন্য নালা কাটা সহ আরো অনেক কাজ ছিল সেদিন, তাই আগে ভাগে কাজে নেমে পড়তে হবে। তিনি এরকম জলদি বেরিয়ে পড়েছিলেন এই কারণেই। গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে তিনি এক সময় তার মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং যে যাদের আলোয় প্রায় পুরো মাঠটাকেই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একদিকে চোখ পড়তেই তিনি খুবই অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি দেখতে পেলেন বেশ দূরে তার মাঠের প্রায় শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোট্টর ভেবে তিনি রাস্তায় ঢাল পেয়ে জলদি তার জমিতে নামলেন এবং কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করলেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরেই গোল হয়ে দৌড়াচ্ছে এবং লোকটা বেশ লম্বা। তখন তিনি আরো একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আরো একটু কাছে যাবার পর তিনি দেখতে পেলেন যেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সম্পূর্ণ কল্পনাতীত একটি ব্যাপার তিনি দেখলেন, ওটা কোনো মানুষ নয়, ওটা সেই কাকতাড়ুয়া, তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া। সেটা একরকম বাতাসে ভেসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না, দ্রুত পিছন দিকে হাঁটা ধরলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়াটিকে দাঁড় করিয়ে রেখেছিলেন, ওই জায়গাতে চোখ গেলে উনি দেখলেন সেখানে কাকতাড়ুয়া নেই। ভয় এবার তাকে আরো জোরে সরে চেপে ধরল। তিনি একরকম দৌড় লাগালেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগায় ফিরে এলাম, সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই আবিষ্কার করলেন। পরে তার রাতের ঘটনা তিনি কিছু বন্ধুদের সাথে শেয়ার করলে সব শুনে বন্ধুরা বলল, এটা তো চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে ওঠে আশা এমন দেখেছিস। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবুও ওনার মনের কোথাও একটা খটকা রয়েই গেল। পরের দুই তিনি স্বাভাবিক মতোই ভোরে মাঠে গেলেন এবং আর অদ্ভুত কিছুই তার চোখে পড়ল না। তাছাড়া ভোরের ওই সময়টা আশেপাশে প্রায় সব মাঠেরই কৃষক চলে আসে, তাই তখন অদ্ভুত কিছু অভিজ্ঞতা করার কোনো সম্ভাবনা এমনিতেই কম। এদিকে দুদিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই তার মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে সেটা ভুল দেখে থাকেন, তবুও তো সেটা তিনি দেখেছেন যেভাবেই হোক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও একবার ওরকম রাতে এই মাঠে যাবেন। এই খটকা নিয়ে তিনি আর থাকতে পারছিলেন না। দিনে দুপুরেও এখন কাকতাড়ুয়ার দিকে তাকালে ওনার কেমন যেন লাগে। পরের দিন রাতে তিনি অনেক জলদি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন ফজরের আধ ঘন্টা এক ঘন্টা আগে যেতে তাকে ডেকে তুলে দেওয়া হয়। গভীর রাতে তার ঘুম আপনা আপনিই ভেঙে যায় এবং তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন একটা হ্যারিকেন আর যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে। তিনি মাঠে পৌঁছলেন, সেদিনও আকাশে চাঁদ ছিল, চাঁদের আলোয় ছকছকে পরিষ্কার মাঠটায় তিনি চোখ বুলিয়ে নিলেন। সবকিছুই স্বাভাবিক, তাক কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না, তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত বা ফজরের আর কতটা সময় বাকি তা তার জানা নেই, তিনি এক মনে কাজ করে চলছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়, কিছু একটা নড়ার আওয়াজ, আওয়াজটা পেছন দিকে থেকে এসেছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবেই কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই তিনি খুঁজে পেলেন না, ভাবলেন ভুল শুনেছেন অথবা ইঁদুর ঠিঁদুরের আওয়াজ হবে হয়তো। তিনি আবার কাজে মনোযোগ দিলেন এবং ঠিক তখনই আবার সেই শব্দ, কিছু একটা যেন নড়ে উঠল। পেছনে ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকে তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে, বাতাসেই ঘুরে আছে, এমনটা বোঝালেন তিনি নিজেকে। কিন্তু তিনি খুব ভালো করেই জানতেন যে এই হালকা বাতাসে এত শক্তভাবে বাঁধা কাকতাড়ুয়া ঘুরে যাবার কথাই না। তবু এই সান্ত্বনাটুকু আঁকড়ে ধরে তিনি ওই সময়টা পার করে দিতে চাচ্ছিলেন। সামনে ঘুরে তিনি আবারও তার কাজে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, মন তার আর মাঠে টিকছে না। ভাবলেন বাসায় চলে যাবেন, আর ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে এলো। আর সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে এবং যখন শব্দটা চলছিল তখন উনি ওনার সামনের দিকের মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন যে কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে, যেন যেন সেটা তার কাছে আসছে। ওনার বুকের ভেতর কেমন যেন কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই ভুল দেখছি, আমি ভুল দেখছি, কিন্তু না, তিনি স্পষ্ট তার পেছনে কারো এই মাত্র এসে দাঁড়ানোর অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে খুললেন আর যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি ধরে না। তিনি দেখলেন তার এক হাতের কম দূরত্বে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে সেই নিজ হাতে বানানো কাকতাড়ুয়া। ভয়ে একেবারে পুরোপুরি ক্রাশ করে ফেলল তাকে। তার মনে হতে লাগলো এই বুঝি তার কলিজাটা গলা দিয়ে বেরিয়ে আসবে। কোনো রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। কোন দিকে দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়াচ্ছেন তা ওনার খেয়াল নেই, শুধু খেয়াল আছে জ্ঞান হারানোর আগে তার খানিক ফজরের আজান ভেসে এসেছিল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার আশেপাশে অনেকগুলো পরিচিত মুখ, তার বন্ধুরা, তার পরিবারের সদস্যরা, তার কয়েকজন প্রতিবেশী সবাই কি হয়েছে জানতে চাইলেন। তিনি রাতের ঘটনার আত্মপান্ত করলেন। পরে তখনই তাকে নিয়ে কয়েকজন তার মাঠে যায়। সেখানে গিয়ে তারা কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই দেখতে পায়। তার এক বন্ধু কাকতাড়ুয়াটির কাছে গিয়ে ভালো মতো নাড়িয়ে দেখতে থাকে, না সবকিছু ঠিকই আছে। কাকতাড়ুয়াটা বেশ শক্তভাবে মাটিতে আটকে ধরে আছে। পরে হুজুরকে খবর দিয়ে আনানো হল। সবকিছু শোনার পর হুজুর ভালো করে কাকতাড়ুয়াটিকে পর্যবেক্ষণ করলেন এবং আলী মিয়াকে জিজ্ঞেস করলেন, এই শার্ট আর লুঙ্গি কোত্থেকে নিয়েছেন? উত্তরে আলী মিয়া বললেন, সব ঘর থেকে নেয়া, শুধু শার্টটা কয়েক মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার সময় ওই জায়গায় মাটিতে আটপোতা অবস্থায় পেয়েছি। কথাগুলো বলতে বলতে আলী মিয়া শার্টটা খুঁজে পাওয়ার জায়গাটা আঙুল দিয়ে সবাইকে দেখাচ্ছিলেন। এটা সেই জায়গা যেখানে সেই রাতে কাকতাড়ুয়াটিকে কোল করে ভেসে থাকতে দেখেছিলেন। তখন হুজুর বললেন, হয়তো এই শার্ট কোনো মৃতদেহের গায়ে ছিল, অথবা কোনো মৃত মানুষের সাথে এই শার্ট কোনোভাবে সম্পর্কিত, যার কারণে সব ঘটছে। এটা বলে হুজুর কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন এবং সেদিনই কোনো এক সময় কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলা হল। এরপর সবকিছু একদম স্বাভাবিক হয়ে গেল। তিনি আগের মতো মাঠের কাজ করতে থাকলেন এবং এই ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। এভাবে মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গিয়ে দেখেন সে কাকতাড়ুয়া তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি জলদি ঘরের দরজা বন্ধ করে দেন। দরজা লাগানোর আওয়াজে তার স্ত্রী জেগে গেলে তিনি তার স্ত্রীকে বললেন, বাইরে কাকতাড়ুয়া। এটা শুনে তার স্ত্রী জানালা দিয়ে বাইরে উঠানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। একসময় আলী মিয়া প্রায় রোজ রাতেই সেই কাকতাড়ুয়াটিকে দেখতে থাকেন এবং তার বাড়ির উঠোনে বা ঘরের জানালার পাশে দেখেন যে সেই কাকতাড়ুয়াটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই কখনো দেখেননি। আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে যায়। একসময় দিন দুপুরেও কাজে মাঝে মাঝে তিনি কাকতাড়ুয়াটিকে দেখেন তার মাঠের মাঝখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে। যখনই তিনি এরকমটা দেখতেন তখনই সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের কৃষকদের বলতেন, দেখো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কিন্তু উনি বাদে আর কেউই এরকম দেখত না। তারা তাকে শান্ত করে বাড়ি দিয়ে যেত। একটা সময় সবাই ধরে নিলেন আলী মিয়া পাগল হয়ে গেছে। কবিরাজ, ঝাড়ফুঁক, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, বরং ব্যাপারটা আরো বেড়েই চলল। তিনি ঘরে বা বাইরে কোথাও একা থাকতে পারতেন না। তার মনে হতো তিনি একা হলেই কাকতাড়ুয়া তাকে মেরে ফেলবে, যদিও তিনি কাকতাড়ুয়াটিকে কখনোই তার ঘরের ভেতরে দেখেননি। এভাবেই চলতে থাকে অনেক বছর এবং একসময় তিনি পুরোপুরি উন্মাদে পরিণত হন। চাষবাসের কাজও বাদ দিয়ে দেন। তিনি সারাদিনই বিড়বিড় করে কাকে যেন গালি দিতে থাকেন। তার সেসব কথা কেউ বুঝতে পারত না, শুধু যা ভাবি না ভাবি না এই কথাগুলো বোঝা যেত। কৃষক আলী মিয়া এর পরও অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু তিনি কখনো আর সুস্থ হতে পারেননি। তিনি তার মৃত্যুর দিন সন্ধ্যায় সেই কাকতাড়ুয়াটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বলে দাবি করেছেন। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনার ও শ্রোতাদের এটা ভালো লাগবে। ঘটনাটা কতটা অনুভব করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন সেটা পরের ব্যাপার, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে যে নিরাপদ রাখার জন্য জমিকে যে কাকতাড়ুয়াটিকে স্থাপন করা হয়েছিল, কাকতাড়ুয়া দেখতে কিন্তু খুব সুবিধা না। আপনারা যারা দেখেছেন তারা জানেন যে মানে এটা রাতের বেলায় দেখলে কেউ যদি না জানেন যে এখানে কাকতাড়ুয়া আছে, এমনিতেই যে কেউ ভয় পেয়ে যাবে। এই কাকতাড়ুয়া যখন মুভ করা শুরু করে এবং একটা মানুষকে উন্মাদে পরিণত করে, আপনি নিজেই চিন্তা করে দেখুন যে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাকতাড়ুয়াটির যেখানে থাকার কথা এটি সেখানে থাকে না, এটি অন্য কোথাও দেখা যায়। এখন আপনার ঘরের মধ্যে বা ঘরের বাইরে বা আপনার পরিচিত জায়গায় যদি জমি থেকে উঠে আসে একটি কাকতাড়ুয়া, ভয় লাগবে কিনা বলুন। আর সেটি যদি হয় রাত, তাহলে কেমন লাগবে? আপনার যদি মনে হয় কাকতাড়ুয়ার মতো একটা জিনিস আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, তাহলে কেমন হয়? আমরা শুনি যে আমরা নানা রকমের যে পুতুল দিয়ে অনেক কিছু করে, কাকতাড়ুয়া তো অনেকটা ওই রকমই কিছু একটা না? তো এটা এটা যদি আপনার সামনে আসে, এটা কাকপুতুল যেরকম সুন্দর সেটার মধ্যেও একটা ভয়ের ব্যাপার যেমন থাকে, সেই ঠিক একইভাবে কাকতাড়ুয়া ভয়ঙ্কর, পুতুলের মতো সুন্দর না। তো এই জিনিসটা আমার কাছে এই ঘটনাটা খুবই অদ্ভুত মনে হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি। যাদের ভাল লাগবে কাইন্ডলি আপনারা ফেসবুকে কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন যে ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানাবেন, তাহলে এই ধরনের ঘটনা আমরা সিলেক্ট করব না। ভূত এফএম আসলে কার? আমি বলব যে ভূত এফএম আপনার। তো আপনি যেহেতু ভূত এফএম এর সঙ্গে এতদিন ধরে আছেন, এতটা বছর ধরে আছেন, সুতরাং ভূত এফএম এর ভালো মন্দ দেখা শোনার দায়িত্ব আপনার। সো আপনি জানাবেন যে ভালো লেগেছে কি লাগেনি, এবং সেই অনুযায়ী আমরা ঘটনা সিলেক্ট করব, সেটা জানিয়ে দিন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং আমাদের প্রথম অতিথি আপনারা এর আগে এসেছেন উনি, তিনি আমাদেরকে আজকে যে ঘটনাটা শোনাবেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, ধন্যবাদ রাসেল ভাইকে আবার ইনভাইট করার জন্য। আমি আবু সাইদ বলছিলাম, আসছি খিলগাঁও ঢাকা থেকে। তো সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছে রাসেল ভাই। আসলে ঘটনা শুরু করার আগে ঘটনাটা সহজে বোঝার জন্য আমি কিছু বিষয় আগে একটু উল্লেখ করতে চাই। আমার এই ঘটনাটা যাকে ঘিরে বা যে চরিত্রটাকে ঘিরে, তার নাম মুনির, এবং তার অনেকটা সময় একটা হোস্টেলে কাটে। তো হোস্টেলটার একটু বর্ণনা বা হোস্টেলটার একটু পূর্ব ইতিহাস একটু বলে দেখি
প্লিজ।
তো ঘটনাটা জামালপুর জেলার কোন একটা অঞ্চলের, আমি নামটা উল্লেখ করছি না। খুবই প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান, অনেক বড় একটি প্রতিষ্ঠান, টাইটেল পর্যন্ত একটি মাদ্রাসা। তো এই প্রতিষ্ঠানের হোস্টেলটা অনেক পুরাতন, প্রতিষ্ঠানটা অনেক পুরাতন এবং হোস্টেলটা অনেক পুরনো। আসলে স্বাভাবিকভাবে পুরনো দিনের বিল্ডিং গুলো বা হোস্টেল বলি বা কোনো ইনস্টিটিউট বলি, এই বিল্ডিং গুলো খুবই মানে দেওয়ালগুলো অনেক পুরো হয়, রুম গুলো খুব বড় বড় হয়। তো ওরকমই একটা হোস্টেল, হোস্টেলটা বেশ লম্বা ছিল এবং দোতলা একটি হোস্টেল ছিল, নিচতলা উপরের তলায় স্টুডেন্টরা থাকতো। তো হোস্টেলটার দ্বিতীয় তলার সর্বশেষ যে রুমটা সেটা ছিল হোস্টেলটা ঠিক পূর্ব দিকে, এবং ওই রুমটার পর কোনো লোকালয় ছিল না, শুধু কিছু জঙ্গল এবং পরিত্যক্ত জমি। তো সে রুমটা, আমার যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, সেই ঘটনাটা ঘটার 5-7 বছর আগে থেকে সে রুমটা বন্ধ ছিল। তার বন্ধ হওয়ার পিছনে কারণটা ছিল এরকম, ওই রুমটা একটা স্টুডেন্ট থাকতো এসএসসি পরীক্ষার্থী। সে আসলে ভাই কোনো একটা কারণ, আসলে কেউ কারণটা জানতো না কি হয়েছে, সে সুইসাইড করে, অর্থাৎ সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
আচ্ছা,
একটা রুমে যদি এরকম ঘটনা ঘটে আর ওই রুমে যদি এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী এই বয়সের ছেলেরা থাকে, তারা সাধারণত রুমটা থাকতে চাইবে না, সাধারণভাবেই একটা ভয়ের কারণ হবে। তো এরকম না থাকতে থাকতে দেখা যায় যে রুমটা এক সময় পরিত্যক্ত হয়ে যায়, কেউ আর থাকে না, সেটা বন্ধ থাকে।
জি,
এবং ওই রুমটার সাথে বারান্দার শেষ প্রান্তে একটা ওয়াশরুম ছিল, সেটাও স্বাভাবিকভাবে ইউজ হচ্ছিল না। অর্থাৎ ওই টয়লেটটা ইভেন ওই রুমটা দুইটাই একটা মানে না ইউজ হওয়ার কারণে অনেকদিন যাবত সেটা পরিত্যক্ত ছিল। তো এই ছিল হোস্টেলটার বন্ধু। আমি এবার আমার ঘটনায় আসি।
জি,
আমি যে চরিত্রটার নাম বললাম মুনির, তো তার খুব মানে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বেসিক্যালি ঘটনাটা শুরু। যখন তার জন্ম হয়, এর কিছুদিন পর তার বাসার লোকজন একটা বিষয় নোটিস করেন যে তাদের বাসার চালে তিন সেট ঘর ছিল, মধ্যরাতে একদম যখন মধ্যরাত তখন তাদের বাসার চালে কাক ডাকার আওয়াজ। এটা কিন্তু বিষয়টা খুবই অদ্ভুত রাসেল ভাই, যে মধ্যরাতে একটা বাসার চালে যদি কাক ডাকে বিষয়টা কিন্তু একটু উইয়ার্ড এবং খুব অস্বাভাবিক,
মানে ডাকতেই পারে কিন্তু ডাকলে কেমন যেন লাগে,
কেমন যেন লাগে না। আসলে কাক মাঝরাতে কাক ডাকাটা একটু অদ্ভুত, খুবই কম শোনা যায়। আর যদি এরকম বাসার চালে ডাকে আর আপনি তার নিচে শুয়ে আছেন, বিষয়টা কেমন লাগবে
সেটাই।
আর বিষয়টা এমন ছিল যেটা কন্টিনিউসলি হতে ছিল, এবং পাশাপাশি কোন ঘরের চালে টিনের চালে যদি কোনো কবুতর বা ওই টাইপের কোনো পাখি যদি হাঁটা চলা করে, যেমন একটা খচ 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 আওয়াজ হবে, তেমন একটা আওয়াজ হচ্ছিল, অর্থাৎ কাকটা হাঁটা চলা করতেছে আর ডাকতেছে এরকম। তো ওই মনিরের বাবা মাঝে মাঝে বের হতো এবং টর্চ দিয়ে দেখতো আসলে বিষয়টা কি। উনি যখন ডোর ওপেন করতেন, দরজা খুলে বের হতেন, তখনই কাক ডাকার আওয়াজটা বন্ধ হয়ে যেত এবং তিনি লাইট জ্বালিয়েও কিছু দেখতে পেতেন না। তো বিষয়টা এমন যে ওই ঘরের যারা সদস্য শুধুমাত্র তারাই এই আওয়াজটা শুনতে পাচ্ছিলেন, আশপাশে কেউ এটা নোটিস করে নাই, কেউ জানে না। এভাবে চলতে থাকে। যখন মনিরের বয়স 3 মাস, তখন একদিন সন্ধ্যার পর তার মা তাকে বিছানায় রেখে উনি একটু বাইরে যান। উনি যখন বাইরে থেকে ফিরেন, কয়েক মিনিটের মধ্যে উনি ফিরেন, দেখেন তার বাচ্চাটাকে ঘিরে একটা কালো শেপ, একটা মহিলার মতো, চুল দিয়ে পুরোটা বডি ঢাকা ঘিরে শুয়ে আছে। অর্থাৎ বাচ্চাটাকে সে বুকে নিয়ে ঘুমিয়ে আছে এমন একটা জিনিস।
ওকে,
তো উল্টো দিকে, মানে তার পিঠটা ছিল, মানে উল্টো দিক হয়ে মহিলাটা শোয়া ছিল। তো উনি এটা দেখে একটু ঘাবড়ে যান এবং তিনি ডাক দেন যে কে। যখন এই শেপটা, কালো শেপটা, চুল আবৃত, যখন পিছন দিকে তাকায় উনি দেখেন যে ঝলসানো একটা চেহারা, অর্থাৎ আগুনে ঝলসে গেলে যে একটা ভয়ঙ্কর চেহারা হয় মানুষের, ওরকম পুরো একটা চেহারা, খুবই কুৎসিত। উনি এটা দেখে চিৎকার দিয়ে জাস্ট সেন্সলেস হয়ে যান। পরে ওনার যখন জ্ঞান ফিরে, দেখেন যে ওনার আশপাশের লোকজন সবাই পাশে বসে আছে, যে কি হয়েছে হঠাৎ করে তুমি এমন জ্ঞান হারিয়ে ফেলা, চিৎকার দিয়ে কি হয়েছে ঘটনা। উনি বলেন যে এই বিষয়টা এরকম এরকম আমি দেখছি, যে এরকম একটা কুৎসিত চেহারার একটা মহিলা আমার বাচ্চাটাকে ধরে শুয়ে আছে। আসলে নর্মাল ভাবেই গ্রাম দেশে এখন পর্যন্ত একটা বিষয় আছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, নতুন বাচ্চাকে ঘিরে কিন্তু মানুষ অনেক অনিরাপত্তাহীনতায়, মানে নিরাপত্তাহীনতায় ভোগে, যে আসলে কি হয়ে যায় বা এরকম একটা ভয় কাজ করে। আর এই জিনিসগুলো খুবই কমন গ্রামে, ছোট বাচ্চাদেরকে ঘিরে জিন ভূত এদের প্রবেশ হওয়া। তো ওনারা আসলে আর বিষয়টা নর্মালি নেন না, যে রাত্রে বাসার চালে কাক ডাকা পাশাপাশি আজকের এই ঘটনা। তো ওনারা কবিরাজ্য শরণাপন্ন হন, পরে তাবিজ টাবিজ দেওয়া হয়, বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এরপর যে আর কিছু দেখা যায় না, এভাবে চলতে থাকে। তো মাঝখানে কোনো ঘটনা ঘটে না। মনিরের বয়স যখন 10 বছর, অলমোস্ট সে প্রাইমারি স্কুল শেষ করে ফেলেছে, এমন সময় একদিন সে সন্ধ্যার আগে সে তার বাড়ি থেকে একটু দূরে একটা মাঠে খেলা করতে থাকে, ক্রিকেট খেলেছে। তো মাঠটা ছিল গোরস্থান কেন্দ্রিক, পুরাতন একটা কবরস্থান, পাশে একটা মাঠ। একটা সময় হয় যে খেলতে খেলতে বলটা হঠাৎ গোরস্থানে চলে যায়। তো মনির বলটা আনতে যায় গোরস্থানে, বলটা সে নিয়ে আসতে যায়। অলরেডি মাগরিবের আজান দিবে এমন একটা পরিবেশ। যখন সে বলটা নিয়ে ব্যাক করে, তখন তো সে একটা কবর দেখে সে নোটিস করে, দেখে যে একটা কবরের দিকে জাস্ট একটা হাত বের হয়ে আছে, কবর থেকে একটা হাত শুধু বের হয়ে আছে। সেটা দেখে আসলে বাচ্চা মানুষদের ভয়ও খুব মানে কম পরিমাণে হয়, সেটা দেখে একটু ভয় পায়। অবশ্যই ভয় পেয়ে সে দৌড় দেয় এবং তার মার কাছে এসে ঘটনাটা বলে সে কান্নাকাটি করতে থাকে। তার মা তো আসলে অনেকদিন যাবত চিন্তিত ছিল যে ছোটকালে তার সাথে এমন কিছু ঘটছে। তো ওনারা আবার হুজুরের কাছে তাকে নিয়ে যায়, তাকে আবার তাবিজ তাবিজ দিয়ে দেয়। তো এরপর আর কিছু হয় না, এটা ছিল ছোট একটা ঘটনা তার সাথে ঘটে যাওয়া। তো এইভাবে চলতে থাকে অনেকদিন। একটা সময় মনির যখন SSC পরীক্ষা দিবে, আমি যে হোস্টেলটার বর্ণনা শুরুতে দিলাম রাসেল ভাই, সেই প্রতিষ্ঠানে সেই স্টুডেন্ট ছিল। তার মাদ্রাসা কর্তৃপক্ষ তার বাবা মাকে জানায় যে তার পরীক্ষার আগে 2 মাস সে বাসা থেকে পড়তে পারবে না, তাকে হোস্টেলে থাকতে হবে। আসলে এটা কিন্তু খুব নর্মাল বিষয় যে পরীক্ষার আগে বাচ্চাদের এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য কিন্তু রাসেল ভাই ছেলেদেরকে হোস্টেলে রাখা হয়, যাতে সবসময় টিচারদের নজরদারিতে তারা ভালো পড়াশোনা করতে পারে। তো সেই কারণে তাকে বাসা থেকে হোস্টেলে ট্রান্সফার হওয়ার জন্য বলে দেওয়া হয়, সে হোস্টেলে চলে যায়। যে হোস্টেলটার কথা বললাম, যে একটা রুম অলরেডি বন্ধ, একটা সুইসাইডের ঘটনাকে কেন্দ্র করে, ওই ওই হোস্টেলে সে থাকে। 1 মাস পর এরকম শীতকালের সময়, ডিসেম্বরের শেষের দিকে, তার হোস্টেলটা 4-5 দিনের জন্য বন্ধ হয়, ছুটি হয়। তো হোস্টেল সুপার যিনি ছিলেন এবং কেয়ারটেকার, তারা বলে দেন যে তোমরা সব বাড়ি থেকে ঘুরে আসো, 4 দিন পর তোমরা আসবে, 5 দিন পর তোমরা চলে আসবে। তো সবাই চলে যায়। যেদিন হোস্টেল খুলবে, তার একদিন আগে সে বিকেলে তার মাকে বলে, মনির তার মাকে বলে যে আমি আজ হোস্টেলে চলে যাব। তার মা বলে যে তোমার হোস্টেল তো আগামীকাল খোলা, তুমি আজ কেন যাবা?
আচ্ছা,
আসলে হয় যে এরকম যে একদিন আগে যদি হোস্টেলে যেয়ে 2-3 জন বন্ধু বান্ধব পাওয়া যায়, তো দিনটা একটু ফুর্তিতে কাটে, কোনো গার্ড থাকে না। বাচ্চারা আসলে ফ্রি টাইম একটু অবশ্যই স্টুডেন্ট যারা আছে তারা পছন্দ করে। তো ওই মানে ওই উদ্দেশ্যে সে আসলে বাড়ি থেকে বের হয়। তো হোস্টেলে সে যখন পৌঁছায় সন্ধ্যার দিকে, দেখে যে হোস্টেলটায় কেউ নাই, পুরো হোস্টেলটা বিশাল হোস্টেলটা ফাঁকা, কেউ আসে না, অর্থাৎ যে কেয়ার টাকা ছিল কেউ না, একদম তিন চারটা ভবনে শুধুমাত্র সে একা। তার একটু অস্বস্তি লাগতে থাকে এবং সে ওয়েট করে, হয়তো দু এক ঘন্টার মধ্যে আরো দু একজন চলে আসবে, কিন্তু একটা সময় দেখা যায় রাত্র নয়টা বেজে যায় কেউ আসতেছে না। তো সে আসলে সিদ্ধান্ত নিতে বুঝবে আমি চলে যাবো না থাকবো। এইভাবে তার একটা সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। নিচতলার যে ওয়াশরুম গুলো ছিল ওই হোস্টেলের সবগুলাই লক করা ছিল, কারণ আসলে গ্রাম দেশের যে হোস্টেল গুলো হয় এই ওয়াশরুম গুলো যদি খুলে রাখা হয় দেখা যায় যে সাধারণ পাবলিকরা ইউজ করে সেটা নষ্ট করে ফেলবে, এই এই কারণে মূলত বন্ধ ছিল। পরে সে ভাবে যে দোতলার যে ওয়াশরুম গুলো আছে হয়তো ওগুলো ওপেন আছে, ওগুলা গিয়ে একটু দেখি। সে দোতলায় উঠে এবং দোতলায় ওঠার পর সে খেয়াল করে যে ওই সর্বশেষ যে ওয়াশরুমটা অর্থাৎ যে রুমটা বন্ধ অনেক বছর যাবত, ওই রুমের সামনে যে ওয়াশরুমটা সেটা খোলা, সে ওটাতে যায়, যাওয়ার পর সে ইউজ করে। এবং সে বের হয়ে আসার যখন একটু আসার পর তার কাছে মনে হয় যে মানে পানি পড়ার শব্দ, অর্থাৎ তার এমন মনে হয় যে হয়তো বা সে কলটা ছেড়ে চলে আসছে, পানি পড়তে গিয়ে বন্ধ করে আসে। সেটা ভেবে সে ব্যাক করে, ব্যাক করে যখন সে ওয়াশরুমের দরজাটা খুলে খুলে সে যেটা দেখে আসলে যে কালো একটা শেপ, মানে ধোঁয়া আবৃত, অর্থাৎ একটা মানুষের মতো শেপ, পুরোটাই খুব ধোঁয়া, অর্থাৎ গা থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে এরকম। সে এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং দৌড় দেয়, এক দৌড়ে তার রুমে এসে এবং তার রুমটা লক করা বাদ দিয়ে তার ব্যাগটা নিয়ে সে দৌড় দিয়ে বের হয়ে যায়, এখানে থাকা যাবে না। একটা পর সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, তো হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে পরে সে একটা অটোতে উঠে। অটোতে ওঠার সময় আসলে ওই আরো কিছু প্যাসেঞ্জার ছিল ওই ইয়েতে অটোটাতে, তখন সে তাদের সাথে গল্প গুজব করতে করতে তার সাথে আধা ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনা সে মূলত ভুলে যায়। একটা সময় তার বাড়ির কাছে আসার পর অটোটা তাকে নামায় দেয় যে বলে যে আমরা এরপর আর যাবো না। তখন সে ওখান থেকে তার বাড়ি মোটামুটি আরো তিন চার কিলোমিটার দূরে ছিল, সে হাঁটতে থাকে নির্জন পথ, মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে সে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে নোটিস করে যে একটা রিক্সার মতো কিছু একটা আসতেছে, পরে তাকে দাঁড় করে বলে যে আপনি যাবেন আমার ওই বাড়ি আমার ওই এলাকায় নিয়ে যাবেন কিনা। তো রিক্সাওয়ালা বলে যে আমি অতটুকু যাবো না, আমি তোমাকে একটু সামনে নামায় দিতে পারবো, ভাড়াটা লাগবে না, তুমি ওঠো। তো সবই স্বাভাবিক ছিল, সে রিক্সাটায় উঠে যায়, সে চলতেছে। শীতের রাত ছিল, প্রচুর কুয়াশা, কুয়াশার কারণে স্বাভাবিকভাবে অন্ধকার তার একটু বেড়ে যায়। সে একটা সময় তার বাড়ি থেকে এক দেড় কিলোমিটার আগে তাকে নামায় দেয় রিক্সাওয়ালা, বলে এখান থেকে তুমি একাই চলে যাও। তো মুনির আসলে বলতে গেলে রাসেল ভাই একদম সে যে আধা ঘন্টাকে এটা দেখছে একটু খাম খেয়ালি পোনা ছিল, সে আসলে ভুলে গেছে তার সাথে কি ঘটছে, সে হাঁটতে থাকে। আর মনে আসলে সে যদি মেন রোড দিয়ে ধরে আসে তার একটু লেট হবে, এইভাবে সে মানে খেতে জমি খোলা জমি যে রুট গুলা থাকে এই রুটটা সে নেয়, অর্থাৎ ফসলের মাঠ এগুলোর মধ্যে সে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে দেখে যে একটা সাইড থেকে তিন চারজন মহিলা উঠে রাস্তায় এসে তার সামনে দিয়ে হাঁটতেছে, অর্থাৎ তারাও সে যেদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। সেই মহিলা দল থেকে ঠিক দশ মিটার বা পনেরো মিটার দূরে অবস্থান করতেছে, সে একটু জোরে জোরে হাঁটতেছে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু সে খেয়াল করে যে মহিলাগুলো সব এক হাইটের, স্বাভাবিক গ্রামের মহিলা, সাধারণ পোশাক। সে একটা সময় ডাক দেয় যে আপনারা একটু দাঁড়াবেন, এরকম সে একটু কল করে তাদেরকে। তো তারা দাঁড়ায়, দুজন মহিলা একই সাথে দাঁড়ায় থাকে, শুধু মাঝখানের জন তার দিকে টার্ন করে। টার্ন করার পর সে যেটা দেখে মোটামুটি তখন সে কাছাকাছি চলে আসছে, যে এলোমেলো চুল এবং মুখগুলো একদম পোড়ানো, অর্থাৎ স্বাভাবিক না, পোড়ে পুরো মুখটা ঝলসে গেছে, খুব কুৎসিত ভয়ানক একটা চেহারা। সেটা দেখে সে উল্টা দিকে দৌড় দেয়, দৌড় দেয় এবং কিছু দূর আসার পর সে আর হাঁটতে পারে না, জ্ঞান হারায়, সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয় সকালবেলা একটা গুরুস্থানের কাছে, তাকে উদ্ধার করে, যে গুরুস্থানটার কথা বললাম পূর্বে, যে একজন ঘাস কাটতে আসে গরুর জন্য, ওই একটা এরকম একটা গ্রামের লোক তাকে উদ্ধার করে। পরে আসলে যেটা জানা যায় মানে এর সঙ্গে এরকম কিছু ঘটনার পিছনে কারণ ছিল এরকম যে সে যখন মানে তার মায়ের গর্ভে ছিল, আসলে গ্রামের মহিলারা পশুপালন করতেন, তার মহিলা একটা তার মা একটা গাভী পুষতেন, এই গাভীটার জন্য মাঝে মাঝে তিনি ওই গরুস্থান থেকে ঘাস সংগ্রহ করতেন। যে হয় না যে পুরাতন গরুস্থানের থেকে ঘাসগুলো একটু বেশি হয়, তো ওই ওখান থেকে ঘাস সংগ্রহ করতেন এবং ঠিক ওই জায়গাটা থেকে খুব খারাপ একটা জিনিস তার পিছনে আর কি। তো তাবিজ টাবিজ থাকার কারণে তাকে হয়তো ওরকম ক্ষতি করতে পারো না, কিন্তু তার সাথে ছোট ছোট ঘটনাগুলো ঘটে যায়। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতি দিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে জানাই আমাদের যদি আপনারা ইমেইল করতে চান অর্থাৎ আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm which is bhotfm@radiofurti.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে আমি কিছুক্ষণের মধ্যে কমেন্ট পড়ব। একটি হচ্ছে www.facebook.com/bhotfm.rasel এবং আরেকটি হচ্ছে www.facebook.com/radio.furti। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের আজকে পোস্টটি দেখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্ট যেটা করবেন সেটা অবশ্যই যেন এরকম হয় যে আপনি কেমন লাগছে আপনার আজকের এপিসোডটি, কোন ঘটনাটি ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না, কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে, কোন ধরনের ঘটনা চান, এই সমস্ত কিছু লিখে পাঠাবেন। আশা করি আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড ডু ফুর্তি।
ভূত FM, the night comes alive with grounding form.
Yes. নাইট কামস লাইভ উইথ গ্রামিং ফোন। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আর সেই সাথে আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আমি সরাসরি কিছু মেসেজ পড়ব, কমেন্ট পড়ব আপনাদের। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই লিখছেন এবং আমাদেরকে লিখছেন সামিয়া সালসাদিল এবং তার কালকে JSC রেজাল্ট দেবে, তিনি সেটা নিয়ে অনেক ভয় আছেন। ওকে, আপনার উইশ অল দ্য বেস্ট। আশা করছি যে অনেক ভালো একটা কিছুই হবে আপনার সাথে। অনামিকা রয় আমাদের সাথে আছেন এবং তিনি লিখছেন যে শুক্রবার 11:59 মানে কানে হেডফোন নিয়ে ভালোবাসার ভালো লাগার শো ভূত এফএম শোনা। প্রতি এপিসোডের মতো আজও সাথে আছি পুরোটা সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে এস এ মেঘলা আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তার বোন নুসরাত, তার আজকে বার্থডে। নুসরাত জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। ইমরান আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন বরিশাল থেকে শুনছেন এবং তিনি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, খুব ভয় পেতে চান সেটা তিনি লিখে জানিয়েছেন। আসিফ ফ্রিদি আমাদের সাথে আছেন এবং রুমের লাইট অফ করে ঘড়ির কাটার দিকে তাকিয়ে ছিলেন তিনি যে কখন 12টা বাজবে। মেহেরপুর থেকে তিনি শুনছেন আমাদেরকে। এম আই মুন্না ফ্রাইডে নাইটের সাথে তিনি বলছেন যে আজকে নাইট রাত্রে অনেক ভয়ঙ্কর। এম ডি রাফাত আলম আমাদের সাথে আছেন এবং ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা তিনি এবং 2011 থেকে প্রতিটি এপিসোড শুনছেন। আজকেও এটা শোনার জন্যই তিনি রেডিওতে গান পেতেছেন। রাশেদ আহমেদ লিখছেন আই লাভ ভূত এফএম, তিনি কুলাউড়া থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে প্রান্তি নুসরাত জুই, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাফিদুল ইসলাম এবং তিনি বরিশাল জেলা থেকে শুনছেন। দীর্ঘ 5 বছর ভূত এফএমের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে ইনশাল্লাহ যতদিন ভূত এফএম থাকবে ততদিন থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ এত ভালোবাসা, এত ভালোবাসার জন্য। সুহেব বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আর এ রায়হান, লিখেছেন আই লাভ ভূত এফএম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে মেহরুল, আমাদের সাথে আছেন মাথুরেশ মধু আমাদের সঙ্গে এবং তিনি লাভ ইউ ভূত এফএম অ্যান্ড তিনি রেগুলার লিসনার, অনলি তিনি ভূত এফএমের শো শোনেন। ওকে, থ্যাংক ইউ। আল আমিন সাকিব আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে তিনি শুনছেন। এমডি ওয়াহিদুল ইসলাম তিনি শুনছেন মহিগঞ্জ রংপুর থেকে এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন এমডি তোফাজ্জল হোসেন সুমন এবং তিনি ভূত এফএমের প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করেছেন। শামীম আখতার আছেন আমাদের সঙ্গে রাজশাহী থেকে এবং তিনি বলেছেন যে ভূত এফএম অ্যামেজিং এবং স্পেশালি যখন উইন্টার আসে তখন ভূত এফএম অনেক স্পেশাল হয়ে যায়। জ্যাক মামুন আমাদের সঙ্গে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন স্বপন ঘোষ, লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অয়ন সিদ্দিক এবং তিনি চিটাগাং থেকে শুনছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। যাযাবর আবির আমাদের সঙ্গে আছেন, চলছে ভালোবাসার ভূত এফএম রেডিও ফুর্তি এফএম এ। সাথে আছি রাজশাহী থেকে রাজু, আবির শুনছি তোমাকে। আমার সাথে মার্জিনা মায়েশা মিষ্টি আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন আরিফ রহমান, নয়টা থেকে অপেক্ষা করছিলেন তিনি ভূত এফএম শোনার জন্য। এবং ভূত এফএম মানে প্রচুর মানে চাপে প্রচুর ভয়, মনে চাপে প্রচুর ভয়, রাজশাহী থেকে শুনছেন তিনি। শেষ পর্যন্ত আছেন নাবিলা চৌধুরী আমাদের সঙ্গে আছেন ঢাকার মিরপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এমডি মুরাদ পিকে, এবং আমাদের সঙ্গে আছেন রাফি রিফাদুল ইসলাম, এছাড়াও ইয়াসিন উৎস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নাইম আহমেদ, এছাড়াও এমডি অমিত হাসান আমাদের সঙ্গে আছেন। এবং আছে প্রত্যেকে শুনছি খুব ভয় পাবো মনে হচ্ছে, দেখা যাক কি হয়। সুমাইয়া স্নিগ্ধা লিখেছেন আমাদের সঙ্গে আছেন তিনি, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে তিনি আসলে চান যে বাবু ভাই, আফনান ভাই, আলিফ ভাই তারা যেন আসে। আমার তো আফনান ভাই তো গত সপ্তাহে এসেছিলেন, আপনি গত সপ্তাহে শোটা মনে হয় মিস করেছেন। প্রতি সপ্তাহে যদি সবাই আসেন তাহলে বাকিরা কবে আসবেন, তাই না? ওনারা যদি আসেন প্রতি সপ্তাহে, বাট তাদেরকে আমরা স্পেশাল এপিসোড যখন হয় বা তাদেরও যখন সময় হয় তখন তাদেরকে আমরা ইনভাইট করি, এবং তারা সবাই ব্যস্ত মানুষ কিন্তু, তাই না? সেটাও বুঝতে হবে। সাব্বির হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাসুম আহমেদ, এবং ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন। ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। আহমেদ বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, আর যে রেজওয়ান ইকবাল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হিন্দি মামুন ইসলাম অপূর্ব চট্টগ্রাম থেকে, বায়েজিদ বোস্তামি থেকে তিনি শুনছেন। আমাদের আছেন সৌরভ তালুকদার, এছাড়াও আছেন পিন্টু বাবু নড়াইল থেকে, আমাদের সঙ্গে ফরহাদ ইলাহি রংপুর থেকে শুনছেন। নুসরাত বিথি আমাদের সঙ্গে আছেন, ভূত এফএম শুনছেন তিনি নোয়াখালী থেকে। এমডি অনিক হোসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মার্জিনা মার্জিয়া জাহান, এবং তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন এমডি আরাফাত, এছাড়াও মিষ্টি পাখি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইমরান খান ইমরান, এছাড়াও ভাস্কর আচার্য আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে তিনি মিস করেন না ভূত এফএম, সেটা তিনি জানিয়েছেন। তিনি শুনছেন আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া থেকে, এবং তিনি আমাদের অ্যাপের মাধ্যমে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিহাব সাথী সাথী, আমাদের সঙ্গে আছেন এমডি গোলাম কিবরিয়া, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি তিনি শুনছেন ফার্স্ট টাইম ময়মনসিংহ থেকে, গোলাম কিবরিয়া ওয়েলকাম টু ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি উজ্জ্বল বিডি, এবং নোবেল ভাই নারায়ণগঞ্জ চৌধুরী বাড়ির করতোয়া থেকে তিনি শুনছেন। এবং তিনি এমডি মুলতান মোল্লা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, শুনে আসবো তার প্রথম ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আমি আকিব বাবু তাজমহল থেকে এসেছি। আমার ঘটনাটি কলকাতাতে ঘটা। আমি স্টাডি করার কারণে কলকাতাতে গিয়েছিলাম। আমি সম্ভবত কারণ আমার ইনস্টিটিউটের নামটা বলতেছি না, জায়গার নামটা বলছি না। আমি যে হোস্টেলে উঠেছিলাম সেই হোস্টেলটা ছিল হাওড়া এলাকার ভিতরে, একটু নির্জন জায়গায়। তো আমি একটা একদিন রাতে আমি ফর্ম ফিল আপের জন্য, আমার একটা ফরেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য ওখানে লোকালদের ফর্ম ফিল আপ করতে হয় আমাদের ফরেন স্টুডেন্টদের। তো আমি আমার সিনিয়রের রুমে যাই এবং ওনার ল্যাপটপ দিয়ে আমি আমার ফর্মটা ফিল আপ করতেছি।
আচ্ছা,
তো ওনারা ওনাদের স্টাডি করতেছে, আমি ফর্মটা ফিল আপ করতেছি। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ আমি একটা বাচ্চার হাসি শুনতে পাই, মানে একদম একদম ছোট বাচ্চা যেরকম হাসে না, ঠিক ঠিক করে হাসতেছে সেরকম ভাবে। তো ফার্স্ট টাইম আমি মনে ভুল মনে করে অ্যাভয়েড করি, সেকেন্ড টাইমও আমি অ্যাভয়েড করি, তখন থার্ড টাইমে শুনি, তখন আমি আমার অপোজিটে থেকে যে সিনিয়র ওনার দিকে তাকাই। তো উনি দেখে আমার দিকে আগের থেকে তাকায় আছে। তো ওনাকে জিজ্ঞেস করবে আপনি কোন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, বলতেছে এটা এখানে কমন, তুমি একটা বাচ্চা হাসি শুনছো তো? আমি বললাম জি ভাই। এটার কারণ কি? কারণ আমি অনেকদিন হয়েছে আমি হোস্টেলটাতে আছি, কিন্তু এরকম কোনো এরকম কোনো ইনসিডেন্ট আমার সাথে হয়নি, এটা ফার্স্ট ছিল। তো উনি বললো যে তোমার রুমের সামনে যে রুমের দরজা একটা ভাঙা দেখছো, এটা কি তুমি খেয়াল করছো? আমি বললাম হ্যাঁ আমি এটা খেয়াল করছি। বলতেছে আমরা যখন ফার্স্ট টাইম আমাদের হোস্টেলে আসি তার ঠিক তিন দিন বা দুদিন পরে রাতের বেলা দেড়টা থেকে দুইটার দিকে আমাদের রুমের দরজা লক অটো বাইরের থেকে লক হয়ে যায় এবং পুরো ফ্লোরে। তো মেবি দশ নম্বর রুমের থেকে প্রথমে কেউ বুঝতে পারে যে বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে এবং মানে কি বলে এটাকে ঝুনঝুন আওয়াজ শুনতেছে মেয়েরা যে পায়ে পড়ে। তো উনি প্রথমে উঠে যখন দরজা খুলতে যায় তখন দরজা খুলতে পারছে না, উনি দরজা ধাক্কা ধাক্কি শুরু করে, উনি ওনার ফ্রেন্ডদেরকে ফোন দেয়, ওনারাও খুলতে পারছেন না। এবং আমাদের ওনারা আমার ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, নিচের ফ্লোরে আমাদের ওয়ার্ডেন স্যার থাকতো, উপরের ফ্লোরে আমাদের সিনিয়ররা থাকতো, এবং তার উপরে আমাদের পুরো ব্যাচ জিবির ব্যাচটা থাকতো 40 স্টুডেন্ট। তারা কেউ কোনো আওয়াজ শুনতে পারতেছে না, কোনো সিঙ্গেল সাউন্ড পর্যন্ত তাদের কানে যাচ্ছে না। আমার দরজা ধাক্কা ধাক্কি করতে করতে এমন পরিস্থিতি হয়েছে যে আমার সামনে যে রুমের দরজাটা ছিল ওনারা এটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পর ওনারা যখন বাইরে ওনারা কিছু দেখতে পায়নি, কিন্তু ওনারা দেখতেছে যে প্রত্যেকটা রুমের দরজা লক করা বাইরের থেকে। এবং এটা কোনোভাবে মনে করেন অসম্ভব যে ওয়ার্ডেন স্যারকে ইয়া করে বা সিনিয়ররা যদি করে তাহলে তো স্যাররা শুনবে, বা নিচে যারা থাকে গার্ডরা থাকে বা উপরে যারা স্টুডেন্ট থাকে তারা শুনবে। তো আমি যখন এটা নিয়ে ইয়া করতেছিলাম তখন শুনলাম যে আমাদের ইউনিভার্সিটিতে যখন হয় তখন এরিয়াটা কিছুটা প্রথমের ছিল, আমাদের হোস্টেলটা পরে করা হয়েছে, আমাদের হোস্টেলটা এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। এইটার ওই জায়গাটাতে শ্মশান ছিল একটা, ওই শ্মশানটা আমাদের ইউনিভার্সিটি থেকে এখন বাইরে পূর্ব পাশে করছে, ওই শ্মশানটা এখন পূর্ব পাশে। তো ওইটার কারণে আমি আমার এক পুরাতন গার্ডের থেকে এটা জানতে পারছিলাম লাস্টে। অ্যাকচুয়ালি কেউ আমি স্যারকে জিজ্ঞেস করছি, স্যার বলে এগুলো তোমাদের মনের ভুল। ওয়ার্ডেন স্যারকে আমরা জিজ্ঞেস করছি, আমি সাথে সাথে আমার বাসায় ফোন দিই, আমি একটু খুব ভীতু টাইপের, একা আমাকে ফার্স্ট রুমে রাখছিল, আমি একা থাকতে পারিনি, পরে আমার এক সিনিয়রকে নিয়ে আমি রাখছিলাম, এই আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইমেইলে যাবো, এবং আশা করছি যে ইমেইলটিও আপনাদের ভালো লাগবে। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে যারা লিখছেন বা আমাদের যারা ঘটনা পাঠাতে চান, দারুণ দারুণ ঘটনা আপনাদের কাছ থেকে চাই। প্লিজ যদি নিজের কাছে না থাকে অন্য কারো কাছ থেকে নিয়ে কালেক্ট করুন এবং সেই ঘটনা পাঠিয়ে দিন। যখন লিখবেন চমৎকার ঘটনা লিখবেন, এবং এই লিখে যেমন আমরা শুধুমাত্র দুটো আমাদের মানে ইমেইল পড়ার মতন সিলেক্ট হয়েছে, সো আমরা আরও বেশি পরিমাণে সিলেক্ট করতে চাই, আরও দারুণ দারুণ ঘটনা চাই আপনাদের কাছ থেকে। যারা ঘটনা পাঠাচ্ছেন, যাদের ঘটনা সিলেক্ট হচ্ছে না, তারা প্লিজ মন খারাপ করবেন না, এবং আপনারা যদি মন খারাপ করেন তারা ভূতাপন বন্ধ হয়ে যাবে একেবারে, সত্যি কথা। তো সেই জন্য আপনারা মন খারাপ করবেন না, বরং আরও বেশি ঘটনা পাঠান, জোগাড় করুন। যে ঘটনাটি পাঠিয়েছেন তার চাইতেও ভয়ঙ্কর ঘটনা, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ঘটনাটি যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি ভয় পাবেন কিনা। মানে আপনার কাছে যে ঘটনাটি আছে সেই ঘটনা যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি কি ভয় পেতেন না, সেটা মনে করে আপনি আপনার ঘটনা যাচাই বাছাই করে লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। চলে যাচ্ছি নেক্সট ঘটনায়। এটি একটি ইমেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। নানা ঝামেলার কারণে লিখে ওঠার সময় পাই না, অবশেষে আজকে সুযোগ হল। আমি সাইফুল ইসলাম, আমার হোম টাউন গাজীপুর, জেলা শ্রীপুর উপজেলা কোনো এক গ্রামে। সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই ঘটনাটি লিখে পাঠাচ্ছি, পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে, তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন করছি বলছি করে বলছি কারণ তিনি আমার 8 থেকে 10 বছরের সিনিয়র। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তো তিনি আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমি তখন ময়মনসিং মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, নতুন জায়গা, নতুন মুখ, আগে কখনো দেখিনি, সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম, সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটি ছিল 2012 সালের দুর্গাপূজার নবমীর দিন, পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। আমাদের রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30, হঠাৎ দরজায় কড়নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকল, আমি স্পষ্ট শুনতে পেলাম। কড়নাড়ার শব্দ অনেক তীব্র ছিল। আমি এক লাফে উঠে বসলাম, আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কারণ পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না, এবং করিডোরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাকও হলাম, এত রাতে কেই বা আমার নাম ধরে ডাকল। আমি আর কিছু না ভেবে রুমে ফিরে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না, পরের দিন ছিল দশমীর দিন, তাই আমরা দুই বন্ধু মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত দশটার আগেই হোস্টেলে ফিরে আসলাম, তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো কর্ণারার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? উপাস থেকে একজন উত্তর দিল, আমি হামিদ চাচা। এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাহিরে বের হয়ে জিজ্ঞেস করলাম, কি দরকার? উনি জানালেন, বড় স্যার আমাকে এক্ষুনি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলে তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম, এটা ভেবে যে বড় স্যার তো আরো দুই দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে দুই দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে, কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে ওটি রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন এবং আমাকে ড্রেস পরে নিয়ে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি স্যার রুমে স্যার নেই। আমি দেখলাম বেডে কেউ একজন শুয়ে আছে আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেডে হামিদ চাচার লাশ পড়ে আছে। তার মুখটা বিভৎস হয়ে গেছে, কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি ওটি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেলাম। আমি বোঝাতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলাম। বের হয়ে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। গিয়ে দেখি কে একজন চেয়ার পেছনের দিকে ঘুরিয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে ঘুরল। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু মাথা নেই, গলা বেয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারিনি। স্যারের চেম্বারে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে যে আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনা বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পর আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন আর সেই বাস অ্যাক্সিডেন্ট করে, এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায় আর জানালার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু হল না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তারও চার পাঁচ মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। আমি আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল আর আমি কখনোই জানার চেষ্টাও করিনি। কিছু কিছু ঘটনার রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর লেগেছে। প্রথমবার লিখছি, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি 2019 সালের SSC পরীক্ষার্থী। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো এই হল ঘটনা, এবং এই ঘটনাটি এরকম হয়তো কাছাকাছি ঘটনা আপনারা শুনেছেন, বাট এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং এই ঘটনাটি খুবই অন্যরকম। তো এরকম ধরনের কোনো ঘটনা থাকলে ডেফিনেটলি আপনারা আমাদের পাঠিয়ে দেবেন। bhootfm@radiofirsti.fm এই অ্যাড্রেসে, এবং সেখানে আপনারা আপনাদের ঘটনার সাথে সাথে আপনাদের নাম ঠিকানা অবশ্যই পাঠাবেন। যদি আপনারা স্টুডিওতে আসতে চান, আমি তো চাই খুব যে আপনারা স্টুডিওতে আসেন। ইটস ভেরি ইজি, জাস্ট সেন্ড ইউর স্টোরি with your full address and phone number and talk to me. They've been just easy at the process. So এই জিনিসটা আমি চাই। আর যারা অডিও ক্লিপ পাঠাবেন ইউ আর মোস্ট ওয়েলকাম, যারা ঘটনা লিখে পাঠাবেন তারাও চমৎকার ভাবে বড় সড়ো ঘটনাগুলো লিখে পাঠাবেন আমাদের আমাদের কাছে, এবং যে ঘটনাগুলো আগে কখনো প্রথমে শোনেননি একেবারে নতুনত্ব আছে এরকম ধরনের ঘটনা, কোনো হন্টেড হাউসের যদি ঘটনা থাকে, আপনাদের এলাকায় যদি কোনো পুরনো কবর, পুরনো পুকুর থাকে, পুরনো কোনো বট গাছ থাকে সেটিকে নিয়ে যদি অনেক রহস্য থাকে, পুরনো কোনো কুয়া থাকে সেটাকে নিয়ে অনেক রহস্য থাকতে পারে, কোনো রহস্যজনক বাড়ি থাকতে পারে, এরকম নানান ধরনের ঘটনা কিন্তু আপনার চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাবেন সেটাই আশা করব। আমরা চলে যাচ্ছি আরও একটা ছোট্ট বিরতিতে, এরপর একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এর FM অ্যান্ড ডু ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
Assalamu alaikum Rasul bhai, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনি সবসময় ভালো দলে, এই জন্য জিজ্ঞেস করলাম না। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, আমি আমার নাম ফারবিত আসকেব, আমি মেরিন ইঞ্জিনিয়ার, সো অ্যাজ এ মার্সিন নেভি অফিসার আমি শিপে জব করি। আপনি জানেন সবসময় আমাদের শিপ বাইরে ডিপ সিতে থাকে, এক দেশ থেকে আরেক দেশে, সো এই জন্য আমাদের আউট অফ নেটওয়ার্কে অনেক সময় থাকতে হয়। আমার হোম টাউন নওগাঁতে, তো আমার সাথে আমি শিপ রিলেটেড অনেক কয়েকটা ঘটনাই আমার কাছে আছে, আজকে দিব কালকে দিব বলে সময় হয়ে ওঠে না, কারণ জানেনই যে আমাদের লাইফটা আমাদের জব ইস এ ডিফারেন্ট জব দেন এনি আদার জব। তো আজকে একটু সময় পাইলাম, তো আমি এখন চায়না থেকে সাউথ আফ্রিকা যাচ্ছি, তো এই অবস্থায় আমি রেকর্ড করলাম। যদি ঘটনাটা আপনার ভালো লাগে তাহলে প্রচারযোগ্য হয়ে থাকে তাহলে সবার লিসেনারদের সবার সাথে শেয়ার করেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমাকে এই ঘটনাটা আমার শেয়ার করে আমার এই শিপেই একজন আছে, এখন সে স্টিভ ইঞ্জিনিয়ার, হিজ নেম ইজ ওয়াং লিবিং, সে চাইনিজ, সে একজন চাইনিজ ন্যাশনালিটি। তো আমার সাথে ঘটনাটা শেয়ার করে যে ইট ওয়াজ অ্যাবাউট 10 or 12 মোর দ্যান এরকম ভাবে, ওয়াং তখন খুবই জুনিয়র অফিসার, ফোর্থ ইঞ্জিনিয়ার, তো আমিও ফোর্থ ইঞ্জিনিয়ার এখন এই শিপে। তো ওয়াং আমাকে বলে যে ফোর্থ ইঞ্জিনিয়ার হওয়ার সময় তার জীবনে একটা ঘটনা ঘটছিল, তার শিপ রিলেটেড আরো কিছু ঘটনা, পোর্টের ঘটনা তার ওয়াং আমার সাথে শেয়ার করে। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করছি। তো প্রথমে আমি বলে রাখি যে শিপে আমাদের মেম্বার যারা থাকে তাদের শিপ ওনার বা কোম্পানি কখনোই 100% চেঞ্জ করে না, কখনো 80% বা 70% চেঞ্জ করে, আবার বাকি 20% বা 30% যেটা থাকে তার কয়েক মাস পর চেঞ্জ করে। তো ওয়াং এর যেদিন জয়েন দিচ্ছিল সেদিন তার পার্সোনাল কারণের জন্য সে আসতে পারে না, তার এক দিন দুই দিন পরে সে এসে জয়েন করে। তো সে যেদিনই জয়েন করে সেদিনই শিপ পোর্ট থেকে রান করে, মানে মূলত ওয়াং এর জন্য একটু ওয়েট করছিল, তাকে নিয়েই শিপ রান করে চলে যায়। তো ওয়াং যেহেতু শিপ রান করে আর শিপ যখন চলে তখন অনেক কাজ থাকে ইঞ্জিনিয়ারদের, অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর হি ওয়াজ এ ফোর্থ ইঞ্জিনিয়ার, তো জুনিয়র, তো তার অনেক কাজ থাকে। তো নর্মালি শিপে কোন দেশে কি আসছে বা কারা কারা আছে সে এইসব কিছু নিয়ে এত ভাবে না, তো তার ওয়ার্ক নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের শিপের ডিউটি দুই ভাবে করা হয়, একটা দিনের বেলা একটা রাতের বেলা, তো দিনে 4 ঘন্টা রাতে 4 ঘন্টা। তো ওয়াং এর ওই সময় ডিউটি ছিল দিনে 12টা থেকে 4টা, আবার রাতে 12টা থেকে 4টা। তো দিনের বেলা অ্যাজ ইউজুয়াল তার সাথে তেমন কিছুই হয় নাই, ওয়াং যেটা আমাকে বলে, আবার রাতের বেলা 12টা থেকে যখন ডিউটি করে দুই একদিন যাওয়ার পর, তো ওয়াং একটু হি ওয়াজ এ চেইন স্মোকার, সে স্মোক করবে, আর ইঞ্জিন রুমে স্মোক করা কখনো পসিবল না, এটা ফুললি রেস্ট্রিক্টেড, এটা করা যাবে না। আমাদের স্মোকিং রুম থাকে, স্মোকিং রুমে যে স্মোক করা যায়, বাট ওয়াং স্মোকিং রুমটা অনেক উপরের দিকে থাকে। তো ওয়াং চিন্তা করলো যে আমি এতবার উপরে যেয়ে আবার স্মোক করার দরকার না, আমি শিপের পিছনে দিকে যাই। তো শিপের পিছনে আফটে যেয়ে আমি শিপের পিছনে কি আফ বলা হয়, তো শিপের পিছনে যেয়ে আমি স্মোক করি। তো আমরা আমাদের ইঞ্জিন রুমটা পুরোটাই পানির নিচে থাকে, আমরা ইঞ্জিন রুমে যারা কাজ করি তার পুরোটাই পানির নিচে কাজ করি। তো ওয়াং যে শিপে কাজ করছিল সেই শিপের নামটা আমি বলছি না, কারণ সেই শিপটা এখনো অ্যাক্টিভ এবং অনেকে এখনো জব করছে সেই শিপে, তো আমি নামটা বলছি না। বাট যদি কোনো মেরিন ইঞ্জিনিয়ার আবার এই ঘটনা শোনে তাহলে হয়তো তারা কোন শিপের কথা বলছি সেই শিপ সম্পর্কে হয়তো জানতে পারবে বা বুঝতে পারবে যে কোন শিপের কথা বলছি। এনিওয়ে, তো ওয়াং স্মোক করার জন্য পিছনের দিকে যাবে, আর তার শিপটা ছিল মাদার ভেসেল, অনেক বড়, তো নিচ থেকে ইঞ্জিন রুম থেকে পিছনের দিকে উঠতে গেল, অ্যাবাউট 6-7 তলার মতো বা 5-6 তলার মতো উপরে দিকে উঠতে হয়। সে পিছনের দিকে যায়, পিছনের দিকে যায় স্মোক করে, আর পিছনের দিকে ডার্ক, তার মানে শিপে যখন আমাদের শিপ রান করে সেল করে বা ডিপ সিতে থাকে তখন শিপের বাহিরের কোনো লাইট জ্বলে না, পুরো শিপ ডার্ক, লাইট সব অফ, বাট ভিতরে আমরা যারা থাকি উপরের দিকে রুমে আমাদের লাইট জ্বলে, আমরা ইউজ করি, এটা কোনো প্রবলেম না। বাট আমাদের রুমের লাইট গুলো বাইরে যায় না, কারণ লাইট যদি বাইরে থাকে তাহলে উপরে বীজ থেকে যেখান থেকে শিপ চালানো হয় সেখান থেকে সামনে পিছনে দেখা যাবে না, এই জন্য শিপের পুরোটা লাইট অফ থাকে। সো এটা ইটস এ হরিবল একটা মানে একটা সিচুয়েশন মানে দাঁড়ায়, যদি আপনার কেউ ওখানে দাঁড়ায় থাকেন বা দেখেন তো অন্ধকার রাতে খুবই ডার্ক দেখা যায়। তো ওখানে অন্ধকারের ভিতরে স্মোক করছে পিছনের দিকে, তখন সে লক্ষ্য করলো যে তার পাশে একটু দূরে মানে একটু দূরে পিছনের দিকে অনেক জায়গা থাকে, কেউ কি একজন দাঁড়ায় আছে। তো সে ওখানে একটু চিন্তিত হয়ে পড়লো, একটু ভয় পেলো যে এই রাতে অ্যাবাউট মিড নাইট, সো এখানে কি এসে দাঁড়ায় থাকবে। সে ভাবে যে হয়তো শিপের মেম্বারশিপ হতে পারে, আবার হয়তো অবৈধ ভাবে কোনো মানুষ শিপে আসছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। তো অবৈধ ভাবে যদি শিপে এরকম করে ওঠে এবং ধরা পড়ে তো শিপ কোম্পানির বা ক্যাপ্টেনের বা অনেকের অনেক ধরনের পানিশমেন্ট হয়। তো আমি একটু ভয় পেয়ে এবং একটু চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করি, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তো নর্মালি এটা একটা কোশ্চেন। তো সে ওই অবয়বটা মানুষের মতো অবয়ব, সে তার দিকে ঘিরে ফেলে বলে যে আমি শিপের একজন মেম্বার, আমি এখানে মানে ঘুম আসছে না এই জন্য আমি দাঁড়ায় আছি। তো সে বলে যে ওয়াংকে বলে যে সে ফিলিপাইনের একজন ন্যাশনালিটি ফিলিপাইনো। তো ওয়াং ওকে বলে যে তুমি এখানে কেন আসছো এত রাত্রে, পিছনের দিকে এখানে আসা তো ঠিক না, কারণ এটা পুরোটাই ডার্ক, এখানে অন্ধকার, আর তুমি যদি এখান থেকে পড়ে যাও তাহলে তো তোমাকে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এমনকি তুমি মারা যেতে পারো, কারণ কেউ জানবে না যে তুমি পড়ে গেছো। তো ওয়াং একটু ওকে বলে যে তুমি যাও তোমার রুমে যাও, বা তুমি রুমের আশেপাশে যে সেলিং আছে রেলিং আছে সেখানে তুমি যে দাঁড়াও, সেখানে এখানে থেকো না। তো ওইসব বলে তো ওয়াং চলে আসে, এবং ওয়াং আমাকে যেটা শেয়ার করে সেটা বলো হলো যে প্রায় দুই এক দিনের পরই মানে একদিন ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই সে ওই লোকটাকে দেখতে পাচ্ছে, ফিলিপাইনোটাকে দেখতে পাচ্ছে, এবং তার সাথে গল্প করতে করতে তার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করে, মানে একটা মানে সে অভ্যস্ত হয়ে পড়ে। এবং প্রায় রাত 11টা বা 1টা 2টার সময় মিড নাইট যখন হয় তখন সে মানে তার ভিতরে একটা অ্যাট্রাকশন কাজ করে যে আমি যাই একটু উপরে যে স্মোক করি আর ফিলিপাইনোটা আসবে, ওর সাথে হয়তো গল্প করে সময় পাস হবে। তো এইভাবে সে প্রতিদিন চলতে থাকে। তো তার ওয়াং এর সাথে রাতের বেলা আবার তার সাথে একজন রাতে এবং দিনে একটা জুনিয়র অফিসার ডিউটি করে, তার থেকে জুনিয়র। তো জুনিয়র অফিসারটা মাঝে মাঝে একটু খেয়াল করতে করতে দেখে যে ওয়াং রাতে 1টা 2টার সময় কই যায়, হঠাৎ করে চলে যায় এবং 2-1 ঘন্টা পর আবার আসে, এবং প্রতিদিনই যাইতেছে। তো একটু মানে খোঁজার জন্য বা একটু কিউরিয়াসিটির জন্য খুঁজতে খুঁজতে সে পিছনের দিকে যায়, শিপের পিছনের দিকে যেয়ে দেখে যে ওয়াং কার সাথে কথা বলছে। ওয়াং এর কথা শোনা যাচ্ছে কিন্তু বোঝা যায় না যে অন্ধকারের ভিতরেও চাঁদের আলো থাকলে একটু মানুষকে তো বোঝা যায় যে কথা বলছে, কার সাথে কথা বললে মাথা নাড়ানো বা হাত নাড়ানো একটু বডি মুভমেন্ট এটা হয়, বাট একা কথা বললে বা গান গাইলে এরকম কখনোই হয় না। তো সে বুঝতে পারে যে ওয়াং কার সাথে কথা বলছে। তো এইসব ও আর কিছু বলে না, শুধু দেখে চলে আসে এবং ওয়াংকে যখন নিচে আসে তখন জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছিলে বা কি করছিলে। তো ওয়াং বলে যে আমি একজন ফিলিপাইনের সাথে কথা বলছিলাম, ওর ঘুম আসে না, তো প্রতিদিন আসে, মাঝে মাঝে আমরা দুজন একটু আড্ডা টাড্ডা দিই এই আর কি। তো ওয়াং এর জুনিয়র অফিসারটা জুনিয়রটা কিছু বলে না, শুধু ওয়াংকে বলে যে তুমি ওখানে যেও না, রাতের বেলা তো ওখানে যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো। পরের দিন সে ওয়াং এর কথাটা চিফ ইঞ্জিনিয়ার কে জিজ্ঞেস বলে এবং ক্যাপ্টেন কে বলে। তো চিফ ইঞ্জিনিয়ার মানে ওই সময় ওয়াং এর চিফ ইঞ্জিনিয়ার এসে তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা, কি হয়েছে। তো ওয়াং সবকিছু ঘটনাগুলো শেয়ার করে মানে খুলে বলে। তো চিফ ইঞ্জিনিয়ার বলে যে তোমার ওখানে আর যাওয়ার দরকার নাই, তুমি রাতের বেলা কেন ওখানে যাও, রাতের বেলা ওখানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার ডিউটি তুমি করো, বাইরে রাতের বেলা বের হওয়ার দরকার নেই। এইসব করার পর তো ওয়াং বলে যে রাতে বাইরে গেলে তো সমস্যা নাই, তো এটা ফিলিপাইনো, আমি তার সাথে গল্প করি। তো চিফ ইঞ্জিনিয়ার বলে যে আমাদের শিপে কোনো ফিলিপাইনো নাই, আমাদের এখানে কোনো ফিলিপাইনো নাই, তো তুমি রাতে আর বাইরে যাবে না। তো ওয়াং একটু মানে একটু চিন্তিত হয়ে বললো মানে যে আমি ফিলিপাইনো নাই, তোমার কোনো ফিলিপাইনের কোনো লোক নাই, তাহলে আমি কার সাথে কথা বলি। তো চিফ ইঞ্জিনিয়ার বলে যে তুমি শিপে মেম্বার লিস্ট আছে, মেম্বার লিস্ট চেক করো, তাহলেই বুঝতে পারবা। তো ওয়াং শিপে অনেক জায়গায় মেম্বার লিস্ট থাকে, সে ওখানে যে খুঁজে দেখে যে মেম্বার লিস্টের নেম, যে ন্যাশনালিটি, ডেট অফ বার্থ অনেক কিছু দেওয়া থাকে, সেখানে কোনো ফিলিপাইনের কোনো ন্যাশনালিটির বা কোনো নাগরিকের খুঁজে পায় না। তো ওয়াং তো চিন্তা করে যে ঠিক আছে, আমি যার সাথে আমি কথা বলি তাকেই আমি জিজ্ঞেস করবো যে সে কোথাকার বা কে, হয়তো আমার সাথে হয়তো মজা করছে বা আমাকে মিথ্যাও বলছে যে সে ফিলিপাইনের। তো পরে এরকম পরের দিন আবার ওয়াং ওরকম রাতের বেলা চলে যায় যে ওকে জিজ্ঞেস করে, ও মানে ফিলিপাইনের মানুষটা উল্টো মুখ করে দাঁড়ায় ছিল। তো ওয়াং পিছনে যে ওকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো বা কেন আমার সাথে ফান করছো, আমি তো তোমাকে বন্ধুর মতো আমি তোমার সাথে কথা বলছি, ইয়ে করছি, তুমি কেন মিথ্যা কথা বললা যে তুমি ফিলিপাইনের, তুমি যে অন্য দেশের যে কেন হোক না কেন আমার সাথে বললে তো কোনো প্রবলেম না, অথবা তুমি যদি শিপের মেম্বার না হতে তাহলে তুমি কি, তুমি কোথা থেকে আসছো, তুমি শিপে কেমনে আসলে, এইসব প্রশ্ন করতে শুরু করে। যখন পরে তখন ওই অবয়বটা ওয়াং এর দিকে ঘুরে মানে একটু মানে ভয়ার্ত ভাবে বলে যে লিভ মি অ্যালোন, ভগবান একটু মানে ভয় পাই এবং দেখে যে মানে অন্ধকার বাট চাঁদের আলোতে একটু বোঝা যায়, যখন একটা মানুষ অন্ধকার জায়গায় কিছুক্ষণ থাকে তখন অন্ধকারটা একটু দূরীভূত হয়ে যায় এবং চাঁদের আলোতে একটু হালকা বোঝা যায়। যে ভগবান যেটা আমাকে বলে যে ও বুঝতে পারে যে ওই ফিলিপিনোটার মাথার এক পাশে পুরো থেকে লেগেছে এরকম বোঝা যাচ্ছে, আর তার মানে বডি দিয়ে বা ওই সাইড দিয়ে মানে কালো কালো কিছু মানে রক্ত, যেটা রক্ত বাট রক্তের কালার তো বোঝা যাবে না অন্ধকারের মধ্যে, সো বোঝে যে কালো কালো এরকম কিছু গোড়ায় পড়ছে বা এরকম জমাট বেঁধে আছে, সো সে বুঝতে পারে যেটা রক্ত। তখন ওই জীবী ওই সব দেখার পরে মানে ওই জায়গায় যদি যে কোনো মানুষই থাকবে ওই পরিবেশে খুবই ভয় পাবে এবং খুবই ভয় পায় এবং ওই অবস্থা থেকে দৌড়ে শিপে ইঞ্জিন রুমের দিকে চলে যাইতে যায় যাই ইঞ্জিন রুমে যাওয়ার সময় আর শিপের স্টেপ গুলো নর্মাল স্টেপের মতন আমরা যেসব স্টেপ ইউজ করি এটা অ্যাবাউট 45 degree বা 60 degree এরকম এটা লম্বাতে ইয়ে থাকে, তো ওই স্টেপ গুলোতে থাকে নামার সময় ওয়াং কোনোভাবে পা পিছলে পড়ে যায় বা এটা তাড়াহুড়ার কারণে এবং যে সে ব্ল্যাক আউট হয়ে যায়, সে পুরোটা অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সে নিজেকে আবিষ্কার করে যে আমাদের শিপে একটা রুম থাকে সেটা জাস্ট ক্লিনিকের মতোই, ওখানে অক্সিজেন কিংবা ইয়ে জাস্ট প্রাইমারি ট্রিটমেন্ট কিছু দেওয়ার জন্য ফার্স্ট এইডের মতো কিছু জিনিসপত্রের জন্য একটা রুম তে বেড টেড দেওয়া থাকে যাতে কিছু ট্রিটমেন্ট দেওয়া যায়, তো ওখানে আবিষ্কার করে এবং সবাই ওকে জিজ্ঞেস করে গতকালের ঘটনা কি হয়েছে, তারপর ওয়াং সবকিছু খুলে বলে। তখন চিফ ইঞ্জিনিয়ার একটু ওয়াংকে বলে যে আমি তোমাকে বলছিলাম যে তোমার বাইরে যাওয়ার দরকার নেই, যেহেতু গেছো আমি তোমাকে কথাটা বলা উচিত হয় নাই বাট আমার উচিত ছিল বাট আমি বলি নাই, সো ঘটনাটা তুমি শোনো, সেটা হচ্ছে শিপে আসার আগে আমাদের সবাইকে বলা হয়েছে বাট তুমি যে জানো না এটা আমি জানতাম না, বাট সেটা হচ্ছে এই শিপে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে একজন ফিলিপাইনো মারা গেছিল, তো শিপে কার্গো হোল থাকে মানে যেখানে আমরা মালপত্র নেই সেটা কার্গো হোলটা অনেক বড় বড়, শিপে মাদার ভেসেলে 10-12, 10-12, 15-12, 14 মতো কার্গো হোল থাকে আর কার্গো হোলটা উপর থেকে নিচের দিকে অনেক হাইট আবার 10-12 তলার মতো এরকম হাইট, তো ওখান থেকে নর্মালি কেউ যদি পড়ে যায় ফলিং করে তো তার মারা যদি নাও যায় সেটা মেজর ইঞ্জুরি হবে, সে খুবই মেজর ইঞ্জুরি হবে এমনকি মারা তো যাবেই যদি না যায় তাহলে তার মেজর ইঞ্জুরি হবে, তো এই সময় শিপে কাজ করার সময় আর কার্গোহোল গুলো জিপসিতে এসে পরিষ্কার করা হয় কারণ কার্গোহোলটা যেগুলো ময়লা থাকে সেগুলো ময়লা পোর্টের আশেপাশে ফেলা নিষেধ যাবেই না, তো শিপ যখন জিপসিতে আসে তখন খালি কার্গোহোল গুলো পরিষ্কার করা হয়, পরিষ্কার করার ক্ষেত্রে অসাবধানতা বসাতো ওই ফিলিপাইনে ওইটা লোকটা পড়ে যায়, পড়ে যে কার্গোহোল্ডের উপর থেকে পড়ে যায় যে এবং তার মাথায় আঘাত পায় এবং মাথাটা অনেক থেঁতলে যায় এক পাশে মাথার এক পেরে থেঁতলে যায় এবং বডিতে আরো ইঞ্জুরি হয়, তো এটা প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তো ওই অবস্থায় তাকে মেডিকেল মানে আমাদের ক্লিনিকে শিপের যে একটা রুমে ক্লিনিক থাকে সেই ক্লিনিকে নিয়ে এসে যেটাকে হসপিটালও বলা যায় না ক্লিনিকও বলা যায় না বাট প্রাইমারি হিসাবে আমরা শিপে ওটাকে ক্লিনিক বা হসপিটালই বলে থাকি শিপ হসপিটাল বলে থাকি, সে ওখানে নিয়ে এসে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল এবং প্রচুর ব্লিডিং হচ্ছিল, ব্লিডিং তো কোনোভাবেই থামানো যাচ্ছিল না, ক্যাপ্টেন পোর্ট কন্ট্রোলকে জানায় যে আমার এখানে একজন মেম্বার আহত বা ব্যাপকভাবে ইনজোর হয়েছে, সো তোমার একটা হেলিকপ্টার পাঠাও আমাদের একে ইনস্ট্যান্ট হসপিটালে হসপিটালাইজ করতে হবে, তো পোর্টে তখন ওয়েদারটা খুবই খারাপ ছিল ফগ মানে কুয়াশ দিয়ে ব্যাপক মানে স্টর্ম বা যেটা বাতাস কিংবা এইসব কারণে ওয়েদারটা খুবই খারাপ ছিল অ্যাকচুয়ালি, এই কারণে পোর্ট কন্ট্রোল বলে যে তোমরাও শিপ নিয়ে আগে এটা আসো আর ওয়েদারটা একটু ভালো হোক আমরা হেলিকপ্টারটা পাঠাই দিচ্ছি কারণ যে রেস্কিউ হেলিকপ্টারটা বা খারাপ ওয়েদারে চালানো যায় না এটা আপনারা সবাই জানেন, তো শিপটা আগাতে আগাতে এরকম থাকছে অ্যাবাউট 10-15 ঘন্টা বা 20 ঘন্টার মতো থাকার পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এবং মেজর ইঞ্জুরি হওয়ার পর ফিলিপাইনোটা মারা যায়, তো তারপরে হেলিকপ্টার আসে তার লাস্ট নিয়ে যায়, তো তারপর থেকে ওই শিপে প্রায় অনেকেই তার ওই ঘটনার পর থেকে অনেকেই ওই ফিলিপাইনোটাকে দেখছে বাট সে কারো ক্ষতি করে নাই বাট অনেকেই দেখছে যে কার্গো হোল থেকে কেউ পড়ে যাচ্ছে বা কেউ চিৎকার করছে আবার কেউ শিপের পিছনে দাঁড়ায় আছে কেউ হাত দিছে শিপের মানে উপরের দিকে ডেকের উপরে হাত দিছে, তো এইসব ঘটনা মানে ঘটতে শুরু করে, তখন মালিক পক্ষ যে মালিক ছিল বা কোম্পানি ছিল তারা শিপে যারা আসতো তাদের সবকিছু এরকম বলে দিত যে তোমার শিপে রাতের বেলা পিছনের দিকে যাবো না যেহেতু মাদার ভেসেল আর অনেক টাকার দাম অনেক টাকার একটা শিপ আর অ্যাক্টিভ এখনো নষ্ট ইয়ে করা যাবে না, তো এই জন্য মালিক নষ্টও করে নাই বা ভেঙে ফেলে নাই এই জন্য সবাইকে সাবধান করে দিত, তো অনেক কেউ কথাটা জানতো না, তো অনেক ঘটনা শোনার পর ব্যাপক ভাবে মেন্টালিটি প্রবলেমে ভোগে এবং পরে শিপে পড়ে যাওয়ার পরে সে নেমে যায় এবং এক দুই বছর বাং আমাকে যেটা করলো এক দুই বছর সে এই মেন্টালিটি প্রবলেমে ভুগছিল এবং প্রতি রাত্রে সে নাকি ওই ফিলিপাইনোটার ঘটনা মানে স্বপ্নে দেখতে শুরু করলো এবং ফিলিপাইনোটাকে জিজ্ঞেস বারবার প্রায়ই বলতো যে স্বপ্নে এসে যে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই আমি তো তোমার বন্ধু হয়েছিলাম তো তুমি আমাকে ভয় দেখে ভয় পাইলা কেন তুমি কেন তুমি এরকম বিয়ে করলো তুমি আসো শিপে আবার ব্যাক করে আসো আমি তোমার সাথে অনেক গল্প করবো সবসময় সময় দিব তো এইসব করার পর আমি আস্তে আস্তে অনেক মেডিসিন খেয়ে একটু সুস্থ হয় এবং অনেকদিন পর শিপে ব্যাক করে তো এই এই ঘটনাটাই আমার ওয়ান আমার সাথে শেয়ার করছে তো যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করেন আমার কাছে রিলেটেড আরো কয়েকটি ঘটনা আছে পোর্টের ঘটনা আছে তো আমি আস্তে আস্তে এটা রেকর্ড করে আপনাদের পাঠাবো স্টোরিতে আসা সম্ভব নয় কারণ আপনি জানেন আমরা অনেক সময় অনেক টাইম ধরে আমরা দেশের বাইরে থাকি বাট ইচ্ছা আছে যে স্টুডিওতে যে একদিন ঘটনা শেয়ার করব সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করুন দেশকে অনেক অনেক মিস করি আমার পরিবারকে মিস করি এবং অ্যাকচুয়ালি ভূত এফএম কেও এখান থেকে অনেক মিস করি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফর্ম ওয়েলকাম ব্যাক শুনছিলাম একটা অডিও ক্লিপ এবং আশা করছি যে অডিও ক্লিপটা আপনাদের ভালো লেগেছে এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে আরেকটা পেজ রয়েছে সেই পেজ থেকে আমরা কিছু কমেন্ট পড়ব দীপ্তময় শীল আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন সৈকত শিকদার ফোর্থ স্টোরিটেলার কাজী এম ডি সুমন আমাদের সাথে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে লিখেছেন আই লাভ ভূতাফম কেয়ারফুল হৃদয় আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন শুভ সৌরভ লিখেছেন অস্থির আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি সেলিম হোসেন জীবন এছাড়া আমাদের সঙ্গে তাহসিন আছেন আমাদের সঙ্গে তাহসিন হোসেন তুষার মোহনগঞ্জ থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আরও আছেন এই মুহূর্তে মোহাম্মদ সোহেল আহমেদ ফুটুল কাপাসিয়া থেকে শুনছেন লতিফুর জয় আমাদের সঙ্গে আছেন লিখেছেন খুব ভালো লাগছে আমাদের সঙ্গে আছেন জেমস ক্রিদার এছাড়াও আরাফাত ইসলাম ফয়সাল আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন এম ডি জুলহাস খান ময়মনসিং থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন আরমান সোয়াদ এছাড়া আছেন আমাদের সঙ্গে সৌরভ দেবনাথ এছাড়াও আছেন জিসান হোসেন হতাশা আমাদের সাথে আছেন তিনি কাভার থেকে শুনছেন ভূতাতন এম ডি জহিরুল ইসলাম গাজীপুর থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফারাবি রহমান শ্রাবণ আছেন আমাদের সঙ্গে এম ডি আব্দুর রহিম এছাড়াও সিম্পল বয় মুস্তাকিম আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই যেমন আজিদ বিন শিপন আমাদের সঙ্গে আছেন লিখেছেন ফ্রাইডেতে ভূতাতন আসে এবং তিনি ভূতাম পছন্দ করেন সেটা জানিয়েছেন আশিকুর রহমান বগুড়া থেকে শুনছেন আমাদের সাথে শিপের ঘটনাটা অনেক ভালো লেগেছে আমাদের সঙ্গে সৌরভ তো সৌরভ আছেন আমাদের সঙ্গে আছেন এম দেখতে পাচ্ছি মেহেদি হাসান মুন্না ঢাকা থেকে শুনছেন তিনি পিকলু বিশ্বাস আমাদের সঙ্গে আছেন ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন কাকতারুয়ার ঘটনাটি সবচেয়ে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন আমাদের সঙ্গে আছেন এস এ শাহেদ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকেই তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রূপান্তর দাউদ রাজপুত্র দাউদ আমাদের সঙ্গে আছেন মানিকগঞ্জ থেকে শুনছেন তিনি আবদুল্লাহ মাহিরি অন্নব আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শেখ তাহমিনা করিম তাসমিয়া করিম আমাদের সঙ্গে আছেন এস আর সোহান আছেন আশিক আল আরাফাত নাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বায়েজিদ আহমেদ আছেন আমাদের সঙ্গে আমান এছাড়াও আমাদের সঙ্গে আরও অনেকেই থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে শুনছেন এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1:16 আমাদের সঙ্গে নতুন আরও একজন অতিথি এসে যোগ দিয়েছেন শুরুতে জানতে চাইব আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন তারপর আপনার ঘটনা জানি আরেকবার বলতে হবে এবং কাছ থেকে বলতে হবে জি
ভাই আমি ফাইয়াজ হোসেন আমি এসেছি খিলগাঁও ঢাকা থেকে তো যে আমি যে ঘটনাটি বলবো সে ঘটনাটি আমার আমার ভাই আর আমার সাথে ঘটে যাওয়া তো ঘটনাটি হচ্ছে আমরা দুজন আর কি কবুতর পালতাম আমাদের সাথে তো ওই প্রতি শুক্রবার আর ছুটির দিনে আসতো আমার সাথে কবুতর দেখতে আর খেলতাম আমরা প্রতি শুক্রবার আর একদিন ঘটনা সেদিনকে আমি একাই ছিলাম ছাদে কবুতরকে খাবার দিচ্ছিলাম তখন আর কি একটি লোক আসে আমাদের ছাদে তো লোকটি দেখতে অনেক মানে লম্বা ছিল এবং লোকটির লম্বা ছিল এবং তার মাথায় চুল ছিল না এবং সে দেখতে আর কি ফর্সা ধবধবে ফর্সা ছিল তো লোকটি এসে আমার কাছে বলল যে আমার কাছে কি কোনো বিক্রি করার মতো কবুতর হবে নাকি। আমি বললাম যে না, আমার কাছে যে কবুতর আছে সেই কবুতর আমি পালি মানে বিক্রি করার মতো না। তো সে মানে কিরকম একটু রাগ হয়ে চলে গেল, যাওয়ার মানে চলে গেল কিছু না বলেই। তো আমার মানে কৌতূহল হলো মানে একটু দেখি যে সে কই যায়। তারপর আমি সিঁড়িতে দাঁড়িয়ে দেখলাম যে সে চারতলা পর্যন্ত গেল, তারপর আর তাকে মানে অদৃশ্য হয়ে গেছে, আর দেখতেছি না। তো আমি এটা সাধারণ বিষয় ভেবে তারপর আমি ঘরে চলে যাই। তো আরেকদিনকের ঘটনা, সেদিনকে আমার ভাই আসে আর কি। সেদিনকে আমাদের ছাদের টিনের উপর অনেকগুলো কবুতর মানে এক ঝাঁক কবুতর এসেছিল। তো ওই মানে ধরার ইচ্ছা হলো, মানে আমার ভাই ধরার জন্য খুব কৌতূহল হলো। তো আমি অনেক নিষেধ করলাম যে ধরো না। তারপর গিয়ে ওই উপরে উঠে, আমার না আমার কথা না শুনে উপরে উঠে, উপরে ওঠার পরে তিনটা নাকি দুটা কবুতর ধরেছিল। ধরার পরে ওই যখন নামবে তখন গিয়ে হঠাৎ ওই মানে পড়ে যায়, ছয়তলা থেকে একবারে পড়ে যায়। তো আমাদের দুই বাড়ির মাঝখানে একটি টিন আছিল, টিন টিন মানে দুই বাড়ির মাঝখানে একটা আটকে ছিল। তো ওইখানে গিয়ে ওই পড়ে যায়, ওখানে পড়ে যাওয়ার পরে আল্লাহর রহমতে ওই বেঁচে যায়। তো ওই উপরে ওখান থেকে পড়ার পরে উপরে তাকিয়ে দেখে যে ওইখানে একটি লোক তাকিয়ে তার দিকে হাসছে। তো সে ভয় পায় আর কি। তারপর ভয় পান কিছু না বলে চুপচাপ ছিল সে। তো আমরা গিয়ে ওকে ই করে নিয়ে আসি, উদ্ধার করে নিয়ে আসি। তো এরপরে অনেকদিন ধরে ওর সাথে কথা হয় না, আর দেখা হয় না আর কি। তো একদিন অনেকদিন পর দেখা হয়। সেদিনকে আমি জিজ্ঞেস করলাম যে ওই কিভাবে এরকম পড়ে গেল। তো ওই বললো যে আমি ছাদ থেকে পড়ে গেছিলাম যখন, তখন গিয়ে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিছে। আর পড়ে যাওয়ার পরে যখন উপরে তাকালো, সে একটি লোককে দেখলো হাসতে, তার দিকে তাকিয়ে হাসতে। সেই লোকটিও বলে আমি যেরকম দেখেছিলাম, সেই লোকটি বলে যেরকম লম্বা ছিল আর তার মাথায় কোনো চুল ছিল না কি, আর সে ধবধবে ফর্সা ছিল তার রং, গায়ের রং। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওইখানে আমাদের টিনের উপর একটি খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে দুটি কবুতর আটকানো ছিল আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে এই দুটি কবুতর কি তুমি আটকেছো? ওই বললো না, আমি আটকাইনি। তাহলে এখানে মানে একটা অদ্ভুত বিষয় হলো যে ওই কিভাবে আমি যে যাকে দেখলাম সে তাকে কে ওই দেখলো, আর ওই কিভাবে আমাদের সাথে তো আমরা দুজনই ছিলাম, তাহলে কে ওকে ধাক্কা দিল, আর কবুতর দুটিকে কে আটকালো? তো এটাই ছিল আমার স্টোরি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে তার তৃতীয় ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনা যাবেন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাইদ বলছিলাম খিলগাঁও ঢাকা থেকে। জি, আমি আমার সেকেন্ড স্টোরিতে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা আসলে লাশ পরিবহনকে কেন্দ্র করে। আমাদের অঞ্চলের একজন খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি 90-এর দশকে হসপিটাল থেকে, সদর হসপিটাল থেকে বিভিন্ন অঞ্চলে লাশ পরিবহন করতেন ভ্যান করে। তিনি একজন আসলে পেশায় ভ্যান চালক ছিলেন। তার মূল পেশাটা ছিল হসপিটাল থেকে বিভিন্ন ধরনের লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, এই ছিল তার পেশা। আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, লোকটা বেঁচে নেই এখন আর, আমি ছদ্ম নাম বলছি। তার নাম সাজু মিয়া ধরেনি। এই লোকটা বেসিক্যালি যখন এই লাশ পরিবহন সার্ভিসটা শুরু করে, সে দিনের বেলাতে লাশগুলো রাস্তা বা বিভিন্ন হসপিটাল থেকে নিয়ে যেত। দিনে যখন সে গ্রামের রাস্তা দিয়ে লাশগুলো নিয়ে যেত, স্বাভাবিকভাবে বিভিন্ন লোকজন কৌতূহল বসত তাকে প্রশ্ন করতো যে লাশটা কোন জায়গার, কোন এলাকার, কিভাবে সে মারা গেছে, পোস্টমর্টম কখন হয়েছে বা হয় নাই, এরকম নানা ধরনের প্রশ্নগুলো লোকজন তাকে করতো। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে সে আসলে ক্লান্ত হয়ে যেত, সে বিরক্ত বোধ করত। পরে সে সিদ্ধান্ত নেয় যে সে দিনের বেলা রাত লাশ করবে না, নিয়ে যাবে না, সে রাত্রে করে এই সার্ভিসটা দিবে। অর্থাৎ রাত্রে স্বাভাবিকভাবে গ্রামের রাস্তাগুলো একদম শুনশান হয়ে যায়, কেউ থাকে না, সে রাত্রে সময়টা সে বেছে নেয়। একদিনের ঘটনা, তার কাছে একটা খবর আসে যে হসপিটালে একটা লাশ আছে, তাকে পৌঁছে দিতে হবে। সে যথারীতি রাত্র 9টার দিকে যায়, গিয়ে দেখে যে একটা লাশ। সে লাশটাকে ভালো করে দেখে নেয় যে মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব পরহেজগা টাইপের একটা চেহারা। সে লাশটা ভেনে উঠিয়ে সে রওনা দেয় একাই। যখন শহর ছেড়ে একদম গ্রামের রাস্তায় চলে আসে, আসলে রাসেল ভাই 90-এর দশকে গ্রামের অধিকাংশ রোডগুলো ছিল কাঁচা রাস্তা। যখন সে আসে, আস্তে আস্তে সে এগোচ্ছে ঘন্টা নিয়ে, সে একটা জিনিস শুনতে পায়, একটা আওয়াজ, যে একটা জিকিরের শব্দ বাতাসে, একটা আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ ভেসে আসছে, খুব সুন্দর একটা শব্দ। এবং সে এটাও ফিল করে যে এটা তার ভ্যান থেকে আসতেছে। তো সে আর পিছনের দিকে টান করে না দেখার জন্য, সে এটা শুনতে শুনতে আগাচ্ছে। একটা পর্যায়ে সে একটা তেল রাস্তার মাথায় এসে দাঁড়ায় এবং সেখানে বিকট আকারের একটা গাছ গাছতলায় কয়েকজন লোক দাঁড়ানো, বেশ সুঠাম দেহের অধিকারী, লম্বা চৌড়া কিছু লোক এবং খুবই অদ্ভুত ধরনের পোশাক তাদের গায়ে, লম্বা লম্বা জামা, আর দেখতে অবশ্যই সবাই সুন্দর ছিল। সে আসলে বুঝতে পারে যে এই লোকগুলো আসলে সাধারণত আমাদের সাধারণ সমাজের মানুষ নয়, সেটা খুব ভালো করে বুঝতে পারে। আর সাধারণত যারা এরকম লাশ পরিবহন করে তারা আসলে একটু সাহসী হয়ে থাকে। আসলে খুব সাহসী যদি না হয় রাসেল ভাই এই ধরনের সার্ভিস দেওয়া কিন্তু আসলে পসিবল না। তো ওই লোকগুলো তাকে থামায়, তার ভ্যানটা থামিয়ে তাকে বলে যে তুমি এখানে দাঁড়াও, লাশটা আমরা নিয়ে যাবো, কিছুক্ষণ পর তোমাকে লাশটা ফেরত দেবো। সে আসলে এমনিতেই রাত্র দশটা সাড়ে দশটা ছিল, নির্জন জায়গা, মাঝখানে লাশ নিয়ে কিছু লোক তার কাছে সে লাশটা চাচ্ছে, সে আর আসলে ওরকম কোন ধরনের কথাবার্তা না বলে সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, সে তাদের কথা মেনে নেয়। আসলে লোকগুলো লাশটা নিয়ে যায় এবং সে দেখে যে একটা মাঠে লাশটা রাখে, পাশে গাছটার ছাইতে একটা মাঠে রাখে, এবং আস্তে আস্তে আরো বেশ অনেকগুলো লোক ওখানে জড়ো হয়, ঠিক লম্বা চড়া লোকগুলো, সবার গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, এবং সর্বশেষ একদম বিশাল দেহের একজন লোক আসে, তিনিও বেশ লম্বা চড়া, এবং এসে তাদেরকে কিছু বলতে থাকে, একটা মানে ভাষণের মতো দেয়। সে ঠিক শুনতে পায় না কি বলছে বা ভাষাটা সে বুঝতে পারে না, সে শুধু দূরে ভেনে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছে। একটা সময় জানাজা শেষ হয়, তারা জানাজা পড়ে এবং দুটা লোক লাশটাকে কোলে করে তার ভেনে দিয়ে যায়, বলে যে যাও। সে নিয়ে এসে লাশটা পৌঁছায় দেয় এবং স্বাভাবিকভাবে সে বাড়ি ফেরত আসে এবং পরদিন সবার সাথে ঘটনাটা শেয়ার করে। পরে সে যেটা জানতে পারে যে লোকটাকে সে ডেলিভারি করছে, লোকটা আসলে খুবই পরিচিত লোক ছিল। এটা ছিল একটা ছোট ঘটনা তার সাথে। তার সাথে সেকেন্ড যে ঘটনাটা ঘটে সেটা খুবই মর্মান্তিক, এবং আসলে এই ধরনের ঘটনা অনেকবার অনেকের সাথে ঘটে থাকে। তো এই ঘটনা ঘটার মোটামুটি বছর দেড়েক পরে তো হসপিটাল থেকে তার কাছে খবর আসে যে একটা লাশ, মানে খুন হওয়া একটা লাশ, মার্ডার হওয়া, তো মার্ডার কেস, একটা লাশ তাকে তার বাড়িতে পৌঁছে দিতে হবে। সে যথারীতি রাত্রে কাজটা যেহেতু করতো, সে সন্ধ্যার পর রওনা দেয় এবং পৌঁছাতে পৌঁছাতে হসপিটালে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায়, এবং সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে যখন সে রওনা দেয় তখন রাত্র অলরেডি নয়টা সাড়ে নয়টা বেজে গেছে। তো শহর ছেড়ে সে গ্রামের পথ ধরে, সে যে রাস্তাটা দিয়ে লাশটাকে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল রাসেল ভাই, সে রাস্তাটা একটু বর্ণনা দেবে, রাস্তাটার একটা প্রান্তে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা খাল, খালের উপর ছোট্ট একটা ব্রিজ, এবং ওই রোডটা সন্ধ্যার পরে খুবই কম লোকজন চলাচল করে। আসলে ব্রিজটাকে ঘিরে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা মানুষের কাছে প্রচলিত। আসলে কেউ কিছু দেখুক বা না দেখুক মানুষ শুনে শুনে অনেক ভয় পায়। তো এই ভয়ঙ্কর ঘটনাগুলোর জন্য যে ব্রিজটাকে অনেক সময় অনেক কিছু দেখা যায়, কেউ বসে আছে বা কোনো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক লোকজন অনেক কিছু শুনছে, যার কারণে সন্ধ্যার পরে কেউ আসলে ওই রোডটা ব্যবহার করে না, সবাই অ্যাভয়েড করে চলে। তো স্বাভাবিকভাবে রোডটা ছিল খুবই জনশূন্য, সে আসতে থাকে এবং সে একটা বিষয় নোটিশ করে, যখন সে হসপিটাল থেকে লাশটা নিয়ে রওনা দেয় এবং লাশটার পেছন পেছন একটা কুকুর আসে অনেকটা সময় পর্যন্ত, একটা সময় কুকুরটাকে আর দেখা যায় না। সে আসলে বিষয়টা খুব মানে নর্মালি নেই যে কুকুর একটা আসতেই পারে, স্বাভাবিক। একটা পর্যায়ে লাশটাকে সে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, যখন সে ব্যাক করবে, ব্যাক করার পথে তার সাথে সে ঘটনাটা ঘটে। যখন সে ওই ব্রিজটার কাছে পৌঁছায় ব্যাক করার পথে, তো ব্রিজটার এক প্রান্তে দুইটা লোক দাঁড়ানো, গায়ে চৌকিদারদের মতো পোশাক, অর্থাৎ গ্রাম্য দশেদের সিকিউরিটি হিসেবে রাত্রে কাজ করে যারা তাদেরকে সাধারণত চৌকিদার বলে, তো ওই টাইপের পোশাক পরা দুটা লোক তাকে দাঁড় করে বলে যে আমাদেরকে অমুক জায়গা নামাই দিও। সে বলে ঠিক আছে উঠেন। তো দুইজনে উঠে বসে তার ভ্যানে সে চালাচ্ছে, সে ব্রিজটা পার হয়ে চলছিল, কিছুক্ষণ যাওয়ার পর সে মানে পিছনে বসে কেউ কোনো কিছু খাচ্ছে, যে কড়মর মচমচ করে কেউ যদি কিছু খায় সাউন্ড, এরকম একটা সাউন্ড সে পায়। সে প্রথমত সাউন্ডটাকে নর্মালি নেয় যে ওরা কোনো খাবার দাবার হয়তো বা খাচ্ছে। একটা পর্যায়ে সে আসলে দেখতে চায় আসলে বিষয়টা কি, এতক্ষণ যাবত তারা খাচ্ছে। সে যখন টান করে দেখে একটা চৌকিদার বসে আছে আর অপরজন শুয়ে আছে, এবং তার দেহ থেকে তার মাথাটা ছিল সম্পূর্ণ আলাদা এবং খুবই রক্তাক্ত ছিল পুরো দেহটা, আর অপর যে চৌকিদারটা সে তার একটা হাত ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। সেই দৃশ্য দেখে আর ওখানে দাঁড়াইতে পারে না, খুবই সাহসী ছিল, এরপরও সে ওখান থেকে একটা দৌড় দেয় এবং চিৎকার দিয়ে পার্শ্ববর্তী একটা বাড়ির উঠোনে এসে সে পড়ে যায়। তো লোকজন সকালে যখন তাকে উদ্ধার করে সে তাদেরকে ঘটনাটা শেয়ার করে, এবং দুঃখজনক বিষয় ছিল এই যে রাসেল ভাই এই ঘটনা ঘটার মোটামুটি বেশ কিছুদিনের মধ্যে তার সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং অনেক ট্রিটমেন্টের পরও তাকে তাকে আর বাঁচানো সম্ভব হয়। সে আসলে মারা যায়, প্রচন্ড জ্বরে ভুগে এবং একটা পর্যায়ে সে মারা যায়। তো খুবই প্রসিদ্ধ একটা ঘটনা এটা আমাদের অঞ্চলের, অনেকেই জানে।
ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড টু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramin Phone. You were listening to Radio Fruit Period of Fam. I'm Yasser Aji Shafi. আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আমরা জানি যে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় এবং অনেকেই অনেক ধরনের সমস্যায় ভোগেন এবং অনেকেই সেই সমস্যা থেকে উত্তরণের জন্য নানান রকমের পথ খোঁজেন। এবং আমরা এক্সোরসিজমের সাথে পরিচিত, যার মাধ্যমে আমরা কোন বিজ্ঞ লোকের কাছ থেকে সাহায্য নেই এবং তিনি আল্লাহর দেখানো পথ অনুযায়ী বা সৃষ্টিকর্তার দেখানো পথ অনুযায়ী সেই সমস্যা থেকে সমাধান খুঁজে বের করেন। যেমন কাউকে জিনে ধরে বা কারো কোনো ধরনের কোনো কিছুর আসর হয় বা কারো ভেতরে কোনো অ্যাবনর্ম্যালিটি দেখলে প্রথমে হয়তো আমরা মনে করি যে এটা কোনো হয়তো এমনি শারীরিক কোনো সমস্যা, পরে যখন জানতে পারি যে না এটা শারীরিক, এটা প্যারানর্মাল কোনো একটা বিষয়, তখন আমরা সেই সমস্যা আর সমাধানের চেষ্টা করি। তো এই ধরনের ঘটনা আপনাদের আশেপাশে অনেক আছে আমি বিশ্বাস করি এবং আপনি নিজেও এটা স্বীকার করতে পারেন। আমি চাচ্ছি এরকম কিছু মানুষকে, যিনি মনে করেন যে তিনি জিন দ্বারা পজেসড, এবং সেরকম মানুষ যদি আমাদের স্টুডিওতে আসেন আমরা খুবই খুশি হব। এবং এই ধরনের মানুষ যারা আছেন, এবং আমরা আরও এক ধরনের মানুষ চাই যারা এই সমস্ত কাজ করে থাকেন, অর্থাৎ জিন ছাড়াতে পারেন, এই ধরনের মানুষ যদি আপনারা কেউ থাকেন তারাও প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে স্টুডিওতে আনতে চাই এবং আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের নিয়ে একটা এপিসোড করতে চাই। এবং 2018 মোটামুটি শেষ, আমরা 2019 থেকে আবার চাই যে স্পেসিফিক কিছু টপিকের ওপরে আমাদের ফুটোফ্যাম এস্টাবলিশ করতে, মানে চালু করতে, এবং প্রতি উইকে এরকম চমক থাকবে। তো সেই চমকটা আপনারাই দেবেন এবং আপনাদের কাছ থেকে এই জন্য ঘটনা চাচ্ছি। আমি জানি যে আপনারা এরকম কোনো মানুষকে নিশ্চয়ই চেনেন যিনি এই সমস্ত কাজের সাথে জড়িত, আপনারা এরকম মানুষকে নিশ্চয়ই চেনেন যিনি আপনার পরিবারের এবং যিনি জিন দ্বারা পজেসড। তো চলুন না একটা এপিসোড করি এটার উপরে। আপনার ঘটনা, আপনার জানা ঘটনা লিখে পাঠিয়ে দিন ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইজ PHWTFM এট দ্য রেট RADIOFORT.FM এই অ্যাড্রেসে, এবং সেখানে এসে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। চাইলে আপনি যদি চান যে আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো, তাহলে সেটাও জানিয়ে দিতে পারেন আমাদেরকে সেখানে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে ভূত এফএম যারা ঘটনা শেয়ার করবেন তারা এই ধরনের ঘটনার উপর আমরা আসলে কাজ করতে চাই। এই ধরনের ঘটনার উপরে কাজ প্রচুর হয়েছে, তারপরেও এই ধরনের ঘটনার উপরে কাজ করতে চাই। এবং যারা রেকর্ড নেবেন, অনেকে দেখা যায় যে স্টুডিওতে আসতে পারেন না, কিন্তু আপনারা চাইলে তার কাছ থেকে রেকর্ড নিয়ে আমাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। তো প্রথমেই তাদেরকে বলবেন, তাকে প্রথমে যে কোয়েশ্চেনগুলো করার সেই কোয়েশ্চেনগুলো একেবারে করে নেবেন, তারপর তাকে সুযোগ দিবেন একটানা কথা বলে যাওয়ার, মাঝখানে আপনার কোনো কথা যেন না শোনা যায়, তাহলে সেটা ভালো হয়। সেটা আমরা অডিও ক্লিপ হিসেবে কেটে চালিয়ে দিতে পারি, সেটাও একটা ব্যাপার আর কি, যে আপনি বলবেন যে আপনার সাথে কি ঘটেছিল সেটা বলুন, বলার পরে তিনি যখন পুরো ঘটনাটা বলবেন সেটা লিখে পাঠাবেন, সেটা আমাদেরকে অডিও ক্লিপ করে পাঠাবেন। আপনি কোয়েশ্চেন মাঝখানে যদি করেন তাহলে দেখা যাবে যে ঘটনাটা অন্যদিকে যাচ্ছে। তো আমাদের এবারে টপিক থাকলো এক্সোরসিজম, এবং এই এক্সোরসিজম নিয়ে দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা আপনাদের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান। আমি চলে যাবো একটা অডিও ক্লিপ না, আমরা চলে যাবো একটা ইমেইলে। আমার কাছে আরও একটা ইমেল আছে, সেই ইমেলটা পেয়েছি এবং এই ইমেলটাও আমি আপনাদের কাছে পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকার দলে। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা, শত ক্লান্তি ও ব্যস্ততার মাঝেও ভূত এফএম এর এপিসোডগুলো কখনোই মিস করি না। আমি ছোটবেলা থেকেই একটু প্যারানর্মাল জিনিসগুলোর প্রতি আগ্রহ বোধ করি, তাই সুযোগ পেলেই প্যারানর্মাল জায়গাগুলোতে ভ্রমণে গিয়ে কিছু এক্সপিরিয়েন্স করতে বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। তাছাড়া মুরব্বীদের কাছ থেকে হতবাক করা প্যারানর্মাল ঘটনাগুলো শোনা এবং সংগ্রহ করতে বেশ ভালো লাগে। যার কারণে ইতিপূর্বে আমি বহুবার সেগুলো রহস্য অনুসন্ধান করতে গিয়ে নানাবিধ সমস্যার ভেতরে পড়েছি। আমার লেখার হাত খুব বেশি একটা ভালো না, তাই অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ও ঘটনা থাকা সত্ত্বেও কখনো লেখার সাহস করে উঠতে পারিনি, কিন্তু এই পর্যন্ত পড়ে মনে হলো আপনি চমৎকার লেখেন। আমার সবচেয়ে ভালো বন্ধু সজলের অনুরোধে আজ ভূত এফএম একটি ঘটনা শেয়ার করার কিছুটা উৎসাহ পেয়েই লেখা শুরু করলাম, যদিও জানি না আমার লেখার হাত খুব একটা ভালো না, ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন, না পড়লে কোনো দুঃখ নেই। 1971-এর কয়েক বছর পরের ঘটনা। বলা বাহুল্য যে 1971-এর পরে দেশের অবস্থা পরিস্থিতি কতটা স্বাভাবিক আর কতটা মানে স্বাভাবিক ছিল বা ঘটনাটি ঘটেছিল আমার এক আম্মুর সাথে খুলনার খালিশপুরের হাউজিং স্টেট এলাকায়, এবং আম্মুর তখন আনুমানিক 11-12 বছর বয়স। আম্মুর কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম, সুতরাং কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন খালিশপুর হাউজিং স্টেটে প্রতিটা লাইনেই বিরাট বিরাট বড় বড় ড্রেন ছিল। ড্রেনগুলো প্রশস্ততা ও লম্বায় উভয় দিক থেকেই ভালোই বড় ছিল। বলা বাহুল্য যে যারা ভালো লাফাতে পারে না তাদের পক্ষে ওই ড্রেনগুলো লাফিয়ে যাওয়া বা লাফিয়ে পার হওয়া বেশ মুশকিল ছিল, এবং যেহেতু স্বাধীনতার পর পর পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না থাকায় এবং বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ওই এলাকা ঘুটঘুটে অন্ধকার থাকত, আর রাত হলে তো কথাই নেই। আম্মু ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিলেন এবং ভয় ভীতি কোনো কিছু রহস্যময় কোনো কিছু তাকে স্পর্শ করেনি। তাই তো যাই হোক, মূল ঘটনায় আসে, একদিন বাসায় কোনো এক মেহমান আসলো, তো তা আম্মু তা আমার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন, তার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। যেহেতু আগেই বলেছি বাজারে যেতে হলে বড় বড় প্রশস্ত ড্রেন লাফ দিয়ে পার হয়ে যেতে হয়, তো আম্মু যথারীতি বাজার থেকে বেরিয়ে বড় বড় প্রশস্ত ড্রেনগুলো লাফিয়ে লাফিয়ে বাজারের পথে এগোতে লাগলেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে বাজারে গেলেন। নাস্তা কেনার পর আবারও আম্মু প্রশস্ত ড্রেনগুলো লাফিয়ে বাড়ি ফিরতে লাগলেন। আগেই বলেছি ড্রেনগুলো লম্বা এবং প্রশস্ততার কথা বেশ বড় ছিল। আম্মু ভাবলেন দেখে শুনে একটু সময় নিয়ে ট্রেনগুলো লাফানো দরকার, বার হওয়া দরকার, এবং তিনি সেটাই করছিলেন। তাছাড়া বেশ অন্ধকার পরিবেশ সেখানে ছিল, চাঁদের আলো ছাড়া কোন ধরনের আলোর ছিটে ফোটাও ছিল না। তো আম্মু একে ড্রেন লাফিয়ে পার হবার সময় জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখনই লক্ষ্য করলেন যে ড্রেনের ডান পাশ থেকে কোন একটা মাছের মতো অবয়ব ড্রেনের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে আসছে। আম্মু সেটাকে ভালোভাবে লক্ষ্য করলেন, এক পর্যায়ে জিনিসটি ঠিক আম্মুর সামনে এসে থামল। আম্মু চাঁদের আবছা আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন তার মুখমণ্ডল সম্পূর্ণ মানুষের মতো এবং সমস্ত শরীর লোম দ্বারা আবৃত এবং পেছন দিকটা মাছের লেজের আকৃতি বিশিষ্ট। নীল চোখ তার চোয়াল থেকে দাঁত বেরিয়ে আসছে, মাথা বিকৃত বিস্তৃত লম্বা ঘন কালো চুল, তার শরীর থেকে বিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে। আম্মু পরিস্থিতি অনুধাবন করার আগেই আগন্তুক বলে উঠল, কোথায় যাচ্ছিস? আম্মু ভয়ে প্রায় প্রকম্পিত অবস্থায় দ্রুত ড্রেনগুলো লাফিয়ে ছুটতে লাগলো। ভয়ঙ্কর অবয়বটি আম্মুর পেছন পেছন ছুটতে লাগলো। আম্মুর বর্ণনা মতে অবয়বটি আম্মুকে অনেক দূর পর্যন্ত, প্রায় 3 রাস্তার মোড় পর্যন্ত ধাওয়া করলো। আম্মু বাসায় ঢোকার সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারালো। এর একটু পরে আম্মু স্বাভাবিক হলে তার সাথে কি হয়েছিল জানতে চাইলে আম্মু সমস্ত ঘটনা খুলে বললেন, এবং সাথে সাথে আমার আম্মুর বাবা অর্থাৎ আমার নানা লাইট নিয়ে ছুটলেন, কিন্তু কই, কোথাও কিছু নেই। তবে অবয়বটি যে শেষ পর্যন্ত ধাওয়া করেছিল সেই পর্যন্ত কাদার ছাপ পড়েছিল, সেই কাদার ছাপটি এমনই অবয়বপূর্ণ ছিল যেই দেখেছে সেই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিছুদিন পর আমার নানা একটি ঘটনা জানতে পারলেন যে যুদ্ধ চলাকালীন সময়ে মিলিটারিরা কোন এক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে এবং সেই ড্রেনের মধ্যে ফেলে রেখেছিল এবং লাশটির উপরে নৃশংসভাবে হত্যাচাপ চালানো হয় এবং লাশটি মানে হয়তো এই কারণে এই জায়গাটা হন্টেড ছিল এবং এই জায়গাটা অনেকেই অনেক কিছু দেখেন বা এরকম ব্যাপার স্যাপার সেখানে প্রচলিত আছে আর কি। তো যাই হোক, আমি জানি না যে আসলে ঘটনা কি বা আসলে কেন ঘটনাটি ঘটেছিল, কিন্তু আমি এটাও জানি না যে আসলে এরকম একটা মানে হত্যা পেছনে এটার সাথে কোনো সম্পর্কিত কিনা, কিন্তু ঘটনাটি ঘটেছিল এটাই তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব।
থ্যাংক ইউ রাসুল ভাই আবার শুরু করে দেওয়ার জন্য। আমার নাম আকিব হাজার, আমি মোহাম্মদপুর তাজমহল রোড থেকে এসেছি। এইবার যে ঘটনাটা আমি বলবো সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া। এটা দুধুর কিছুদিন পরে দাদা আমার দাদা কন্ট্রাক্টরি কাজ করতেন। তো একটি রোডের কন্ট্রাক্টরির জন্য উনি খুলনার কোনো এক এলাকায় যায়। তো ওখানে এক আন্ডার কনস্ট্রাকশন ফ্লোর বিল্ডিংয়ে ওনাদের থাকতে বলে, রাত্রে স্টে করতে বলে কিছুদিন। তো ওই বিল্ডিং যেখানে ছিল সেখানকার জানলাগুলো এখনো লাগানো হয়নি, জাস্ট উপরে টিন দেওয়া হয়েছে, বারান্দাটা পুরোটাই খোলা। তো দাদু এবং দাদুর দুই কলিগ একসাথে এক রুমে, এবং তাদের যে স্টাফ বা আদার্স যারা কাজ করতেছে তারা বারান্দার ভিতর ফ্লোরিং। তো রাত্রে দাদু এমনি আগে থেকে জানতো যে ওই এলাকাটা আশেপাশে একটু ডেঞ্জারাস, কারণ ওখানকার একটা খাল ছিল, অনেক সময় ওই খালে অনেককেই টেনে নিয়ে যেয়ে মানে মেরে ফেলা হয়েছে, মানে মাথা পুঁতে দিত, কাদায় মাথাটা পুঁতে দিয়ে মেরে ফেলত। তো দাদু রাতে ঘুমিয়ে আছে, রাত্রে দুটো আড়াইটার দিকে হঠাৎ করে দাদু পা ধরে টেনে কেউ বের করে নিয়ে যাচ্ছে। দাদু যখন চিৎকার চেঁচামেচি শুরু করে তার কলিগরা ঘুম থেকে উঠে পড়ে, দাদুকে ধরে আসে টেনে, এবং তাদের স্টাফরা বা কর্মচারীরা সবাই আসে, সবাই এসে ধরে যতই চেষ্টা করতেছে তাকে টেনে ধরে রাখার জন্য, কিন্তু তারা সত্যিতে কুলাইতে পারতেছে না তার সাথে, তাকে অটোমেটিকলি টেনে নিয়ে যাচ্ছে। এবং লাস্ট পর্যন্ত যখন গেটের বাইরের পর্যন্ত চলে গেছে তখন অনেক হৈচৈ হচ্ছে। দাদুকে একবার এই দিকের দেওয়ালে বাড়ি মারতেছে, একবার এই দিকের দেওয়ালে বাড়ি মারতেছে। এই করতে করতে দাদু দুই হাতের দুদিকে বেশ খানিকটা জখম হয়ে যায়। তো হয়েছে গ্রামের মানুষজন বুঝতে পারে এবং মশাল টশাল বা আগুন নিয়ে যখন ছুটে আসে তখন অটোমেটিকলি সেটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে দাদু যখন উঠে তখন দাদু সেন্সলেস হয়ে যায় সাথে সাথে। তো দাদুকে যখন পরে জিজ্ঞেস করা হয় সেন্সলেসের পরে, তো দাদু বলে যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন কিছু বুঝতে পারিনি, খালি একটা জিনিস যে আমার খেতাটা কেউ সরে ফেললো, সরার পর আমাকে এক টান দিয়ে বিছা থেকে নামিয়ে যখন নিয়ে যাচ্ছে তখন আমি চিল্লানো শুরু করেছি।
থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম অ্যান্ড রেডিও ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফোন।
Yes, the night comes alive with Grameen Phone. Mohiddin Ahmed, আমাদের লিখেছেন কাকতারুয়ার গল্পটি ভালো লেগেছে। আমাদের সাথে লিখেছেন দেখতে পাচ্ছি শাহিন আলম এবং দিন আচল চাপাইনগঞ্জ থেকে শুনছেন, জাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন তাহিরপুর বাগমারা রাজশাহী থেকে শুনছেন, এস কে নীরব আমাদের সাথে আছেন, নীরব হাসান আমাদের সাথে আছেন, লিখেছেন ভালো লাগছে, জিলানি আমাদের সাথে আছেন নেত্রকোনা থেকে লাইট অফ করে শুনছেন, জয়িতা অঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিওন এবং তিনি বলছেন দ্বিতীয় ঘটনাটি ভয়ঙ্কর ছিল, এম ডি রিয়াজ চৌধুরী আমাদের সাথে আছেন, ইমেলটা বেস্ট ছিল, মাহমুদ হাসান লিখেছেন ভালো লাগছে আজকের এপিসোড, তামিম তানভি আমাদের সাথে লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে, তামিম তান, এছাড়াও মুস্কান মালিহা আমাদের সাথে লিখেছেন প্রথম ঘটনাটি ভালো লেগেছে, শীতের রাত্রিতে ঘটে যাওয়া ঘটনা চাই, আলিফ খন্দকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ শাকিল লিখেছেন রাসেল ভাই গা কাঁপানো ঘটনা শুনতে চাই, আমার সঙ্গে সামিউল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম ডি ফারুক আহমেদ শাকিল, এম ডি জুলহাস খান, আলিফ খন্দকার এম আমাদের সাথে আছেন, বাইজিদ আহমেদ, এছাড়াও আছেন সাকিব আল আলফি আমাদের সঙ্গে আছেন, রিফাত আহমেদ আছেন, তামিম তানভি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মনিরুজ্জামান যিনি অ্যাপ দিয়ে শুনছেন, মোহাম্মদ ইসলামাইল খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন কাকতারুয়ার ইমেলটা অনেক ভয় লেগেছে, এস কে সোহাগ আমাদের সাথে আছেন, তারিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন যে ভয় এবং শীতে কাঁপছি, আমাদের সাথে ফয়সাল মুন্না আছেন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আরও অনেকেই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কমেন্ট করে এবং বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিলেন এবং পুরোটা সময় তারা আমাদের সঙ্গে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনাদের ঘটনার প্রত্যাশা রইলাম, আমাদের মেল অ্যাড্রেসটা আরও একবার শেয়ার করতে চাই, আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে phone@radiofurti.fm উইচ ইজ bhwfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পুরো শোনা যায়। দেশের বাইরে তখন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আজকের হাতে সময় নেই, শেষ করছি এখানে, কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।